exclusively on FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramminform.
শুনছেন সবসময় বেরিয়ে ফুর্তি এটি এফএম, আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা, আর সেই সাথে আপনারা তো সবসময়ের জন্যই আমার সাথে আছেন। আর ভূত এফএম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের যে অতিথি তাদের মধ্যে নতুন এবং পুরনো মিলিয়েই আছেন তারা, এবং তাদের নিয়ে একটা পোস্ট করেছি আমরা ভূত এফএমের পেজে। আপনারা যে ভিজিট করতে পারেন www.facebook.com/ভূত এফএম.রাসেল এবং আমার স্পেলিং হচ্ছে RUSSELL, এখানে গিয়ে আপনি দেখতে পারেন, পোস্টটিতে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং সেইখানে গিয়ে আপনি লিখতে পারেন আপনার যে অনুভূতির কথা সে সমস্ত কিছু, এবং আশা করছি যে আপনি সেটা করবেনও। আর আমাদের আরেকটা পেজ রয়েছে যেটা রেডিও ফুর্তি পেজ, সেখানেও আমাদের একটা পোস্ট আছে, সেই পোস্টটিতে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, আজকের ঘটনাগুলো জানাতে পারেন এবং সেই পোস্টটাও আপনারা দেখতে পাবেন www.facebook.com/radio.furti এই অ্যাড্রেসে গিয়ে। তো আমি বাবু ভাইকে একটু আগে বলছিলাম যে আজকে আপনাদের থাকে না যে মাঝে মাঝে অনেক কোয়েশ্চেন থাকে, কিন্তু অনেক কিছু নিয়ে, অনেক ব্যাপার নিয়ে, অনেক সমস্যা নিয়ে, অনেক ধরনের কথা হয়তো আপনারা বলতে চান, তো সেই সমস্ত কথা হয়তো সবসময় বলা হয়ে ওঠে না। বাট আজকে আমরা চিন্তা করছি যে আপনাদের সেই সমস্ত কথা আমরা শুনব, সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ করব। সো আপনারা ফেসবুকে আমাদেরকে সেটা জানাতে পারেন, আমাদের পোস্টের নিচে লিখতে পারেন, যেটা আমরা সবাই দেখতে পাব এবং সবাই সেই পোস্ট দেখে সেই পোস্টের বিষয়গুলো নিয়ে সমাধান করব। এবং এটা তো SMS না যে এতটা ক্যারেক্টার লিখতে হবে এই ক্যারেক্টারের মধ্যে, বা এতটা ক্যারেক্টার হবে সেই ক্যারেক্টারের মধ্যে শেষ করতে হবে। আপনি আপনার পুরো সমস্যাটির কথা আস্তে আস্তে ছোট করে, যত ছোট সম্ভব তত ছোট করে লিখে পাঠান। এবং আমি একটু আগে বলছিলাম যে আমরা যেটুকু পারি, আমরা সমাধান দিতে হয়তো পারবো না, কিন্তু আপনার সাথে আলোচনা করতে পারি বা আপনাকে বলে দিতে পারি হয়তো কিছু একটা, যে এটা আপনার সমস্যাটা আসলে গুরুতর কিংবা গুরুতর না, এরকম ব্যাপারে হয়তো পরামর্শ দিতে পারি। যদিও আমি সেই ব্যাপারে কিছু না, বাট এখানে যারা আসেন তারা অনেকেই অনেক এই বিষয়ে জ্ঞান রাখেন। তো আমি প্রথমেই আজকের যে ঘটনা শুরু করতে চাই, সেই ঘটনাটি শুরু করতে চাই বাবু ভাইকে দিয়েই, এবং আমাদের নতুন আরও একজন অতিথি আছেন তার সাথেও আমরা কথা বলবো। তো বাবু ভাইকে আমরা আলোচনায় যাব, তার আগে একটা ঘটনা দিয়ে শুরু করি আপনার সাথে আজকে কথোপকথনটি।
আচ্ছা আচ্ছা, এই ঘটনা রাসেল ভাই, এটা হচ্ছে যে একজন ডাক্তারের কাহিনী, ডাক্তার সালাম ওনার নাম। উনি থাকতেন হচ্ছে আপনার ঢাকার একটু রিমোট এলাকায়, ঢাকার মধ্যে, ঢাকার থেকে একটু দূরে, যেটা আপনার ওই কি বলে জায়গাটার নাম, ওই সিলেট যাওয়ার পথ পড়ে ড্যামরা, ওই এলাকাটাতে। এবং ওনার অফিস ছিল হচ্ছে আপনার ঢাকা মেডিকেলের দিকে, আসতো উনি কাজ করতে। তো ওনার প্রতিদিন আসা যাওয়ার রাস্তাটার মধ্যে একটা অংশ ওনাকে মানে বেশ বাজে একটা সিচুয়েশনের মধ্যে যে যত ভিড় এবং অনেক কিছুর মধ্যে দিয়ে, এবং মাঝে মাঝে আস্তে আস্তে রাত হয়ে যেত, তখন ট্রান্সপোর্টেশন সমস্যাও হতো। তো যেহেতু উনি মেডিকেলের ছাত্র ছিলেন এক সময়, এবং এইসব ব্যাপার অনেক উনি দেখেছেন, লাশ এবং অনেক কিছু, এসব নিয়ে ওনার ভয় খুব একটা ছিল না, এবং উনি খুব একটা ভয়ও পান না কোনো কিছু। তো যাই হোক, যে জিনিসটা ওনার লাইফে একটা সারপ্রাইজ নিয়ে এসেছিল সেটা হচ্ছে এরকম একদিন, মানে তখন ছিল জানুয়ারি মাসে বেশ ঠান্ডা পড়েছে। তো উনি ওনার মেডিকেল কলেজে উনি ডিউটি করছে, এবং অনেক রাত হয়ে যায় আর কি, ওনার ডিউটি শেষ করতে করতে রাত প্রায় 2-2:30 বাজে। তো উনি একবার ভাবে যে আমি এখান থেকেই যাই, সকালবেলা যাই, কারণ আমার যাওয়ার পথটা অনেক ডিস্টার্বিং, রাস্তাগুলো মানে ট্রান্সপোর্টেশন পাওয়া যায় না, ই হয় না, অনেক সমস্যা হয়। তো এরকম চিন্তা করতে করতে বাট একসময় মনে হয় যে বাসায় চলেই যাই। উনি রওনা দেন, এবং উনি খুঁজে খুঁজে কোনো মানে ওই উনি চাচ্ছিলেন যে কোনো একটা যদি রিজার্ভ CNG পান, উনি CNG খুলে যাবেন, মানে তখনকার বেবি ট্যাক্সি আর কি ছিল, বেবি ট্যাক্সি চলে যাবেন। বাট ওই সময় উনি রাতের বেলা কোনো কারণে বেবি ট্যাক্সি পান না। তো উনি শেষ পর্যন্ত একটা বাস আসে, বাসে যাত্রী খুব কম, এরকম একটা বাসে উনি ওঠেন, ওঠার পরে উনি যে বাসের রাউটটাও ছিল ওইটা, ওনাকে ওনার ওই এলাকা দিয়ে নিয়ে যাবে আর কি। তো উনি ওঠেন বাসে, উঠে বাস চলতে থাকে এবং শীতের রাত, বেশ লক্কর ঝক্কর মার্কা মানে বাতাস ঢুকছে চারপাশ থেকে। এভাবে যেতে যেতে একটা জায়গায় উনি মানে ফাইন্ড আউট করেন যে বাসের কিছু ডিস্টারবেন্স হচ্ছে, ইঞ্জিন অফ হয়ে যায়, মানে আবার গিয়ারে ফেলে আবার স্টার্ট করে ড্রাইভার।
আচ্ছা,
এরকম করতে করতে একটা জায়গায় যখন,
এবং এই যে মানে সমস্যাটা যে হচ্ছে, এই সমস্যাটা স্বাভাবিক কোন সমস্যা না,
সমস্যা না, রাইট? সো বাসের স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আবার গিয়ারে ফেলে ড্রাইভার আপনাকে মানে বাইকটা মানে ইটা বাসটা স্টার্ট করছেন। তো বাস এক সময় এরকম খেতে খেতে, দ্যাট ব্যাট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড মাথুয়াইল বা কোন একটা জায়গার নাম উনি
বলছেন,
ওই জায়গাটা পার হওয়ার পরে বাসটা ঝাঁকি খেতে খেতে থেমে যায়,
একা একা।
হ্যাঁ, বাস ঝাঁকি খেতে থেমে যায় এবং মানে ড্রাইভার এবং হেল্পার উনি মানে বেশ তটস্থ হয়ে যায় যে কি ব্যাপার, বাসটা এরকম থেমে গেল এবং ব্রেক করে দাঁড়ায় যায় রাস্তার পাশে। এবং ওইটা একটা হাইওয়ে টাইপের রাস্তা, সেখান থেকে মাঝে মাঝে কিচিৎ কদাচিত বাস যাচ্ছে আরো। তো উনি সেগুলো আবার আপনার লং ডিস্টেন্সের বাস, মানে ঢাকার বাইরে যায় আর কি রকম। তো উনি জিজ্ঞেস করেন যে কি হলো, বাস থেমে গেল কেন? উনি চিন্তায় পড়ে গেছেন, কারণ উনি জানে এই লং ডিস্টেন্সের বাস ওনাকে উঠাবে না ওখান থেকে, এবং রাস্তায় কোনো ট্রান্সপোর্টেশনও নাই, সুতরাং এই বাসটাই ওনার ভরসা দেওয়ার জন্য। তো উনি ড্রাইভার ইকে জিজ্ঞেস করে কি ব্যাপার, বাস এরকম থেমে গেছে কেন? আর পিছনে যে যাত্রী আছে তারা কিন্তু কোনো সাউন্ডই করছে না, চুপচাপ বসে আছে দুই চারজন, তো মানে আর কি তাদের চেহারা ঠিক মতো দেখা যাচ্ছে না, লাইট বন্ধ। উনি জিজ্ঞেস করে যে কি ব্যাপার এরকম কেন? তো বাসওয়ালা বলে যে কি হয়েছে জানি না, আপনি বসেন আপনারা আমি দেখি বলে তার যায় বাস, যে ওনারা বাসের এটা ওইটা কল কব যা নাড়তে থাকেই থাকে এবং বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করে, বাস স্টার্ট হয় না। তো এক পর্যায়ে ড্রাইভার বলে যে বাস যাবে না, কোন একটা সমস্যা হয়েছে এটা ভিতরে ইঞ্জিনে, আপনারা নেমে যান। নেমে কোথায় বলে আমরা কোথায় যাব, উনি বলতেছে, কিন্তু ওনার বিহাফ আরো যারা মানুষ আছে কারো কিন্তু কিছু বলছে না। উনি বলে যে আমি যাবো এত দূরে, আমি এখান থেকে কিভাবে যাবো, এখানে রাস্তা নাই মানে গাড়ি ঘোড়া নাই, রাত্রেবেলা এরকম বলে কেবল আমি কি করবো, বাস নষ্ট হয়ে গেছে, আমাদের তো আসলে কিছু করার
নেই।
তো উনি বাস থেকে খুব রেগে নেমে যান আর কি, এবং উনি দেখে যে ওই বাসের থেকে উনি হেঁটে হাঁটা ধরেন ওই কথা, উনি চিন্তা করেন যে আমার আজকে কপালে ভোগান্তি আছে, হাঁটাছাড়া কোনো গতান্তর নাই। তো উনি হাঁটতে থাকেন এবং উনি দেখে যে পিছন থেকে দু একজন যাত্রী নেমে হেঁটে ওনার দিকে দু একজন আসছে, কেউ ওদিকে মানে আবছা দেখা যাচ্ছে, আর শীতে একটু কুয়াশা পড়ে গেছে, ভালো মন্দ দেখাও যায় না। তো যাই হোক, উনি হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে বেশ অনেক দূর চলে আসেন উনি, শীতের রাতেও থেমে গেছেন এবং ওই লং ডিস্টেন্সের লং রুটের বাস ছাড়া অন্য কিছু ওখানে নাই। তো হাঁটতে 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 উনি একটা জায়গায় যান, দেখে যে দূরে একটা ইসের মতো আর কি, ওই যে আপনার চায়ের দোকান
আছে,
কিন্তু ওখানে আলো নাই আর কি, কিন্তু মনে হচ্ছে মানে একজন রিক্সাওয়ালা বা রিক্সা রেখে চুবু থুবু হয়ে বসে আছেন।
আচ্ছা,
তো উনি ওখানে যান, যে ওই রিক্সাওয়ালাকে উনি জিজ্ঞেস করেন যে এই যে ভাই, মানে লোকটার গায়ের মধ্যেই দেওয়া আপনার চাদরের মতো দেওয়া, এই যে ভাই আপনি যাবেন বলে কোথায়, মানে লোকটা কোনো সাউন্ড করছে না, চুপ করে আছে। তো লোকটা একটু পর বলে কোথায় যাবেন, উনি চেহারা দেখতেছে না, বলতে কোথায় যাবেন? তো বলে যে আমি সামনে এই দুর্বন্ধ যাবো, এরকম এরকম রাস্তা, ওই ড্যামলার ওই কোনায় যাবেন নাকি, ভাড়া নিয়ে চিন্তা করেন না, ভাড়া দিয়ে দিব। তো লোকটা বলে উঠেন, আর কোনো কথা বলে নাই, তাকে বলছে উঠেন, রিক্সা উঠেন। তো উনি রিক্সা উঠছে, ওঠার পরে উনি রিক্সাটা চলা শুরু করছে এবং উনি রিক্সার মধ্যে বসে আছেন এবং রিক্সার উনি দেখতেছে যে ঠান্ডার মধ্যে রিক্সা চলতেছে এবং রিক্সার যে বাতাসটা উনি ফিল করতেছেন তো এমনি ঠান্ডায় ফিল করেন। উনি বুঝতে পারছেন বাতাসের গতিতে সামহাও রিক্সার স্পিড অনেক বেশি এবং ঝাঁকিটাও উনি ফিল করা শুরু করছেন, মানে বেশ লাইক একটা একটা মানে স্লো ট্রান্সপোর্টেশন যদি বেশ জোরে যায়, রিক্সার তো ভিতরে কোনো সাসপেনশন নাই, বেশ ঝাঁকি
খাচ্ছে,
খুব ঝাঁকি খাচ্ছেন। তো উনি ফাইন্ড আউট করলেন খুব স্পিডে চলতেছে রিক্সা। তো উনি তখন ওই লোককে বলেন যে এত জোরে চালাচ্ছে, লোকটা ওনার কথার কোন উত্তরই দিচ্ছেন না, সে চালা যাচ্ছে, চালাই চালাই। তখন উনি চিন্তা করলো লাস্টে যে আমার আসলে আমার ডেস্টিনেশনে পৌঁছানো দরকার, আমার তার সাথে ঝামেলা করে লাভ নেই। সেই তো এক সময় রিক্সাওয়ালা কি করলো, একটা জায়গায় গেল, সেই জায়গায় রাস্তা ভাই পাশে একটা রাস্তার মতো আছে ছোট এবং মাঠের মতো, আর ওই সামনে আছে আপনার কি ফ্যাক্টরি ট্যাক্টরি কি এরকম, রিক্সা করছে কি টার্নে ওখানে নেমে গেছে। তো উনি তখন রিক্সাওয়ালারে বলতে ভাই তুমি কোথায় নামতেছো? আমি সোজা বললাম, তখন ভয় ঢুকছে যে ছিনতাইকারী চোর ডাকাতের কিছু কিনা। রিক্সাওয়ালা কোনো কথা না শুনে ট্রেনে ওদিকে নামাইছে, উনি লাভ দিয়ে রিক্সার থেকে নামতে চেষ্টা করছে, উনি ফিল করলো যে উনি নামতে পারতেছেন, ওনার শরীর অসাড় হয়ে গেছে পুরো, নড়তে পারতেছেন না, নিজেকে অবস্থায় এরকম একটা অবস্থায় উনি আবিষ্কার করছে এবং ওনার কোনো গতান্তর নাই। রিক্সাওয়ালাটা রিক্সা টেনে নিয়ে গেল, চালিয়ে নিয়ে গেল, নিয়ে যে একটা পুরানো ফ্যাক্টরি টাইপের ওখানে ছিল সেখানে যে রিক্সাটা থামাছে, মানে থামাইছে। ওখানে থামানোর পরে উনি তাকায় দেখে যে রিক্সাওয়ালা রিক্সার সিটেই নেই, এবং সে
রিক্সা
সামনে দিয়ে, মানে উনি হঠাৎ তাকায় দেখে রিক্সাওয়ালা নেই, এবং তাকায় দেখে কিছু দূর দূরে একজন দাঁড়ানো, ওই রিক্সাওয়ালাটাই দাঁড়ানো, গায়ের মধ্যে চাদর আছে। তো উনাকে দেখে আস্তে করে চাদরটা সরায় ফেলছে, এবং উনি যখন চাদর ফেলে সরাইছে তখন দেখলো যে রিক্সাওয়ালার পুরো চেহারা বা এই অংশটার কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার একটা অনুভূতি জিনিস। এবং আস্তে আস্তে ওনার চোখের সামনে দিয়েই ওই জিনিসটা মানে চলে গেল আর কি, মিলিয়ে গেল বাতাসে, হাওয়া হয়ে গেল।
সো
ওনার জন্য খুবই একটা মানে ভয়ের এবং ট্রমাটিক জিনিস ছিল, উনি এটা সহ্য করতে পারে না। বিইং এ ডক্টর ওনার কাছে এটা খুবই
অস্বাভাবিক
একটা ব্যাপার লাগছে, এবং উনি ওখান থেকে পালিয়ে যায় আর কি, দৌড়ায় পালিয়ে যায়, এবং রাস্তা অনেক দূর কষ্ট করে আসে। বেশ কিছুদিন উনি জ্বরে সাফার করে, এবং ওখান থেকে ওনার এই প্যারানর্মাল ব্যাপারগুলো ওনার মাথার মধ্যে ঢুকে। তো ওনার ফ্যামিলি ওনাকে পরবর্তীতে ই করে যে কি ব্যাপার, যে এরকম একটা জিনিস হলো ওর সাথে, এর ঘটনাটা কি, এবং উনি নিজেও এই প্যারানর্মাল ব্যাপারগুলোতে বিশ্বাস করা শুরু করে তখন। তো সামহাও ওনার এক চাচা ছিল, তিনি হচ্ছেন আপনার একজন অ্যাস্ট্রোলজার ছিল, মানে অ্যাস্ট্রোলজারদের সাথে কাজ করতো, এবং উনিও অ্যাস্ট্রোলজার আর কি, মানে এই কাজগুলো করত। উনি তাকে একবার বুঝায় যে দেখো, দেয়ার আর মেনি থিংস যেটা তুমি বিশ্বাস করছো না বা তোমার নলেজে আসছে না বা তোমার কাছে মনে হচ্ছে যেটা ঠিক না, বাট এগুলো এক্সিস্ট করে। তুমি কোন একটা জিনিস দেখেছো, তোমার কোন একটা, উনি কিছু হিসাব কিতাব করে বলল যে তোমার সাথেই বা তোমার ইসেই তুমি কোন একটা কিছুর মধ্যে দিয়ে গেছো, তুমি একবার চিন্তা করে দেখো তো, তুমি কি অমুক অমুক জায়গা দিয়ে গেছিলে নাকি, হ্যাঁ মানে কিছু কিছু জায়গার কথা বলে, সেখানে কি তুমি এরকম কিছু দেখছিলে। তখন উনি মিলায় তো বলে যে তুমি যে জিনিসটা এনকাউন্টার করছিলে সেটা কিন্তু তোমার সাথেই ছিল, এবং তোমার পুরো এই ঘটনার জন্য কিন্তু সেই ইনভলভ ছিল, মানে তোমাকে এরকম একটা ইস্যু আসছে, এন্ড ইনফ্যাক্ট তুমি হয়তো কোন রিক্সাতেই রাইড করো নাই, তোমাকে কেউ উড়ায় নি, ইলিউশন, কোন রকম ইলিউশন তোমার মধ্যে সৃষ্টি হয়েছে, তুমি কি চিন্তা করতে পারো। তখন উনি অনেক কিছু দেখছে, মিলায় দেখছে যে উনার কিছু হয়নি, বাট উনি বেশ কিছুদিন মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলেন, উনি অনেকদিন জবে যান নাই, জব থেকে দূরে ছিলেন অনেকদিন, তারপর উনি আসতে দিলে আবার ঠিক হন, বাট নাও হি বিলিভস ইন লট অফ থিংস, সব প্রত্যেকটা জিনিস উনি বিশ্বাস করেন।
এন্ড বিইং এ ডক্টর, মানে একজন ডাক্তার হবার পরেও তিনি যে সমস্ত ব্যাপারগুলো বিশ্বাস করছেন, তার মানে দের মাস্ট বি সাম প্রবলেম, এবং মানে যেটা তিনি ফেস করছেন সেটা এতটা হালকা কোনো কিছু না।
এবং উনি এরপরও উনি বলেছেন যে আমাকে পরে আরো বলবেন যে উনি লাইফে আরো অনেক কিছু স্ট্রেঞ্জ ফিল করেছেন, যদি এরকম চাক্ষুষ এইভাবে দেখা না, বাট ওনার জীবনে আরো ফিল করার ব্যাপার ঘটেছে জীবনে, সেগুলো বলছে উনি পরবর্তী আমাকে।
এবং অনেক মানুষই কিন্তু এই ব্যাপারগুলো ঘটার পরে কেমন যেন অস্বাভাবিক আচরণ করেন, এবং যে অস্বাভাবিকতাটা হয়তো আজীবন তিনি বয়ে বেড়ান।
হ্যাঁ, বয়ে বেড়ান। অনেকে মেন্টালি এই যে একটা ট্রমা মানুষের হয়, অনেকে কিন্তু ট্রমাটাকে নিতে পারেন না।
রাইট, সেটাই তো। এই বিষয় নিয়ে আমরা বাবুভাইয়ের সাথে আরো কথা বলবো, এবং এই বিষয় নিয়ে আরো কথা হবে, তার আগে আমরা একটা ঘটনা পড়ে ফেলি, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন অতিথি। বাবুভাইকে বলবো যে এই ঘটনাটি আপনি শুনেন, এবং ঘটনাটি খুবই অদ্ভুত টাইপের, তো জানি না কেমন লাগবে আপনাদের, চলুন শুনে আসি ঘটনাটি। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। হায় রাসেল ভাই, আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। প্রতি সপ্তাহে অপেক্ষায় থাকতে হয় শুক্রবারের জন্য। সে যাই হোক, আমি নীল বড়ুয়া, স্টুডিওতে এসে, এটা আমার ছদ্মনাম, স্টুডিওতে এসে স্টোরি বলতে পারবো না বলে দুঃখিত, আশা করি আপনি পড়ে শোনাবেন। আমি চট্টগ্রাম জেলার কোন এক বৌদ্ধ পল্লীতে থাকি, সবাই চিনতে পারবে না তাই নাম, সবাই চিনতে পারবে তাই নাম প্রকাশ করছি না। শুরুতে বলি, আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব তা আমার এক কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার কাজিন তার পরিচয় গোপন রাখতে বললেন, তাই নাম ঠিকানা প্রকাশ করছি না। ঘটনা ঘটে যাওয়ার আগে আমি একটু ক্লিয়ার করে বলি, আমি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী, এবং বৌদ্ধ ধর্মে ধ্যান বা ভাবনা অধিক গুরুত্বপূর্ণ কাজ, কারণ ভাবনার মধ্য দিয়ে মানুষ অজানাকে জানতে পারে, নিজেকে নিয়ন্ত্রণে রাখা, মুক্তির পথ বের করা, এবং নির্বাণ লাভ, যা সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়। তাই ধ্যান বা ভাবনার প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার ভাবনার অনেক ধাপ আছে, তার মধ্যে একটি হচ্ছে শ্মশানে ধ্যান বা ভাবনা করা, কিন্তু কাজটা মোটেও সহজ নয়, তার জন্য পরিপূর্ণ শীল বা নিয়ম কানুন মানতে হয় এবং বৌদ্ধ ভিক্ষু হতে হয়। আমার কাজিন ধ্যানের কয়েকটি ধাপ শেষ করে ঠিক করলেন শ্মশানে ধ্যান করবেন। তার কথা শুনে ওই গ্রুপের আরেকজন বললেন, আমিও করব, কিন্তু তার জন্য গুরুর অনুমতি লাগবে। গুরুর কাছ থেকে যারা যখন অনুমতি নিতে গেলেন তারা, তখন তাদের প্রস্তাবে রাজি না হয়ে তিনি বললেন, এই কাজ তোমাদের পক্ষে সম্ভব নয়, তোমরা পারবে না। যেহেতু শ্মশানে অনেক খারাপ আত্মা, ভূত, প্রেত থাকে, তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হয়, নয়তো তাদের রাস্তায় বাধা সৃষ্টি হয় বলে তারা ক্ষতি করে, সেজন্য গুরু তাদেরকে অনুমতি দেন নাই। অনেক বোঝানোর পরেও যেহেতু রাজি করানো গেল না, তাই তারা দুজন মিলে অবাধ্য হয়ে অনেক দূরে একটা শ্মশানে ঠিক করে নেয় ধ্যান করার জন্য। সবকিছু ঠিকঠাক মতো রেডি করলেন ধ্যান করার জন্য, যেমন কথা তেমন কাজ। প্রথম দিন রাতের বেলায় তারা ধ্যান শুরু করলেন। ঠিক পরের দিন সকালবেলা আমার কাজিনের সাথে থাকা বৌদ্ধ ভিক্ষুটি বললেন, আমি এখানে আর ধ্যান করব না, চলো এখান থেকে চলে যাই। ওনার কথা শুনে মনে হচ্ছিল কিছু একটা প্রবলেম হয়েছে ওনার সাথে। তখন আমার কাজিন বলল, না, আমি আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত যাব না। আমার কাজিনকে অনেক বোঝানোর পরেও যখন রাজি হচ্ছিল না, তখন ওই বৌদ্ধ ভিক্ষুটি বললেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, বলে তিনি চলে গেলেন। আগে বলেছিলাম ধ্যান ঠিকঠাক মতো করতে পারলে ভালো, ধ্যানে অনেক উপকার আছে, নয়তো পাগল বা স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়ার মানে ব্যাপারটা ছাড়া কোনো উপায় নেই। তবে সেক্ষেত্রে খারাপ হওয়ার পক্ষে 2% মাত্র হয়। ঠিক দ্বিতীয় এবং তৃতীয় দিন ধ্যানের পর তার সাথে কি হল জানি না, তিনি যে সুস্থ স্বাভাবিক নেই সেটা বোঝা যায় তার আচরণে। তিনি একা থাকতে পছন্দ করেন, একা একা কথা বলেন, এক জায়গায় থাকেন না, সবকিছু এলোমেলো হয়ে যায়। এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর তার মা এক তান্ত্রিকের কাছে যান এবং সবকিছু খুলে বলেন। পরে তান্ত্রিক বললেন, ওকে অনেক পাওয়ারফুল কোন একটা আত্মা ভর করেছে যা আমার পক্ষে আটকানো অসম্ভব। আপনি একটা কাজ করেন, ওকে বান্দরবানে নিয়ে যান এবং ওখানে অনেক বড় বড় তান্ত্রিক আছেন, তারা পারবেন। ছেলেটির মা তখন চিন্তা করলেন, বান্দরবানে যাওয়া আসা আবার থাকা খাওয়া অনেক সমস্যা, তাই তিনি বাড়িতে যদি নিয়ে আসা যায় তাহলে অনেক ভালো হয়। তো তিনি ছেলেটির দুলাভাইকে ফোন করলেন এবং তখন ছেলেটির দুলাভাই বললেন যে আমাদের এখানে সিলেটে নাম করা একজন তান্ত্রিক আছে, দেখি। তিনি হ্যাঁ বললেন এবং তিনি পারবেন এবং কিছু জিনিসপত্র জোগাড় করতে বললেন। তা হল 7টি ডিম, 7টি আপেল, 7টি লাল ফুল, 7টি কলস, 7 কেজি চাল, আরো অনেক কিছু। এখন আমার মনে পড়ছে না, তান্ত্রিকরা আমার বললেন আমার কাজটা হবে 2 ধাপে, সকালে আর রাতে। সেদিন মঙ্গলবার ছিল, অনেকে মিলে আমরা দেখতে গেলাম এবং দেখতে যাওয়ার পরে আমরা মানে যেটা করলাম সেটা হচ্ছে যে অনেকে দেখতে গেলাম এবং দেখলাম যে সকালবেলা একটা পুজোর আয়োজন করা হয়েছে এবং সেখানে ঘণ্টা 2 পুজো হওয়ার পরে পুজোর উপকরণগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হল। এবার মূল কাজ রাত্রে, ঘড়িতে ঠিক 8টা বাজে, তান্ত্রিক এক গ্লাস পানি নিয়ে সহকারীকে বললেন যদি অজ্ঞান হয়ে যান পানি ছিটিয়ে জ্ঞান ফেরাবেন। আর একটা তাবিজ ছেলেটির দুলাভাইয়ের হাতে দিয়ে বললেন এটি আপনার সাথে রাখবেন আর ছেলেটি যেদিকে যায় সাথে থাকবেন। বাইরে থাকা লোকগুলোকে বললেন আপনারা কেউ বাড়ি থেকে বের হবেন না। আর পরে 3 জন একটা রুমের মধ্যে ঢুকে রুম আটকে দিলেন। আমরা পাশের রুমে অপেক্ষা করছি কি হয় দেখার জন্য। কিছুক্ষণ পর ধূপ 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 2টা শব্দ শোনা গেল, বুঝতে পারলাম জিন হাজির করেছেন। ঘণ্টাখানেক পর দেখলাম বাইরের চিত্রটা পাল্টে গেল, একটু আগের আকাশটা পুরোটা উল্টো, মনে হচ্ছে এখন ঝড় তুফান হবে, সবকিছু তৎনস হয়ে ভেঙে পড়বে, ঘরের চালের টিনগুলো উড়ে যাবে। বাঁশ ঝাড়ের জানালা দেখলাম, বাঁশ ঝাড়গুলো একবার মাটিতে শুয়ে পড়ছে আবার উপরের দিকে উঠছে, সবার মনের মধ্যে ভয় কাজ করছে। 15-20 মিনিট পর স্বাভাবিক হয়ে গেল সবকিছু। ঘড়িতে রাত 10টা, তখন দরজা খোলার আওয়াজ পেয়ে জানালাতে দেখলাম আমার কাজিন সামনে পেছনে তার দুলাভাই পেছনে তান্ত্রিক দৌড় দিয়েছেন এবং বাড়ি থেকে উঠোন পার হয়ে তারা তারপর পুকুর, সেই পুকুরে আমার কাছে লাভ দিলেন। কয়েক সেকেন্ড পর তান্ত্রিক ও জয়ন্ত মোমবাতি হাতে সেখানে লাভ দিলেন। আমার মনে হয় এই ঘটনাটা আমরা আগে পড়েছি, আমরা আবার নতুন ঘটনায় যাব, তবে যেহেতু শুরু করেছি শেষ করে ফেলি, যারা শোনেননি তারা শোনেন। কয়েক সেকেন্ড পর আমার কাজিন পুকুরের ওই পাড়ে উঠে দৌড় দিয়ে পেছনে তার দুলাভাই দৌড় দিলেন, এবং তান্ত্রিক ওঠার কোনো নাম নেই। 5 থেকে 7 মিনিট হয়ে গেল কিন্তু কোনো খবর নেই। সবাই মনে করলেন কোনো বিপদ হয়নি তো, ঘড়িতে আনুমানিক 10 থেকে 11 মিনিট হবে। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে তান্ত্রিক পুকুরে লাভ দিলেন। তারপর ছেলেটির দুলাভাই সাথে ছেলেটিকে নিয়ে আসলেন এবং তান্ত্রিক সহ ছেলেটিকে আবারও রুমের মধ্যে ঢুকলেন, এবং আধা ঘন্টা তান্ত্রিক রুম থেকে আধা ঘন্টা পর বের হয়ে গেলেন এবং বললেন যে আপনার এখন বিপদমুক্ত, একটা ডাক্তার ডাকেন। আমার কাজ শেষ। তান্ত্রিককে অবশ্য ছেলেটির দুলাভাই কয়েকটি প্রশ্ন করলেন, যেমন আপনি বারবার কেন অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, বাইরে ঝড় তুফান কেন, পুকুরে অনেকক্ষণ ডুবেছিলেন, তার কারণ কি? তান্ত্রিক বললেন আমাদের সাথে দুটো জিন এবং আমার শক্তির চেয়ে খারাপ শক্তি আত্মার শক্তি বেশি ছিল, তাই সে খারাপ আত্মা মানে আমার শক্তির চেয়ে খারাপ আত্মার শক্তি কম ছিল না, কিন্তু সে খারাপ তাই তার পরাজয় হয়েছে। বাইরে ঝড় তুফান ছিল যাতে ডিস্টার্ব করা যায়। পুকুরের ঘটনা তিনি বলতে বলেন নাই, পরে জানতে পারলাম গ্রামে অন্য কোথাও কোন ঝড় তুফান হয়নি এবং আমার কাজিন সুস্থ, কোন সমস্যা নেই। এই ঘটনা ছিল এবং ভালো থাকবেন। এই ঘটনাটা আমরা আগে পড়েছি সম্ভবত, আমার যেটা মনে হয়, এবং আমরা নতুন ঘটনা অবশ্যই পড়ব, এটা ইমেইলে সেকেন্ড টাইম আবার এসছে। তো যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আর কি, তো বাবু আপনি যেটা বলছিলেন যে আপনার মানে সাথে ওই ডক্টর উনি পরবর্তীতে অনেক প্রবলেমে পড়েছিলেন, তো এই যে প্রবলেমগুলো উনি ফেস করেছেন তার জীবনে, একটা মানুষ কখন বারবার প্রবলেম ফেস করে, কেন ফেস করে, আসলে এই প্রবলেমটা কেন তার পিছু ছাড়ে না?
অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষ হচ্ছে কি যে মানুষ কিছু মানুষ তাদের প্যাথের মধ্যে ক্রস করে।
আচ্ছা,
লাইক আমাদের আশেপাশে তো অনেক রকম এন্টিটিস ঘুরছে,
রাইট?
নেগেটিভ এন্ড পজিটিভ। নেগেটিভ অনেক আছে, যেমন মানুষের মধ্যেও খারাপ মানুষ আছে, সেরকম জিনদের মধ্যেও কিন্তু খারাপ কাইন্ড আছে, এবং যাদেরকে মানুষ বিভিন্ন নামে ডাকে, ভূত, পিশাচ, হাইওয়ান, থোস লাইক দ্যাট, এবং এদের শক্তিও ডিফারেন্ট রকম। তো মানুষ বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যায়, মানুষের কর্ম মানে জীবনযাপন পদ্ধতি এক এক রকম এক একজন। সো কেউ যদি কাউকে অ্যাট্রাক্ট করে ফেলে, আর কেউ যদি কারো কাছে চলে আসে, তখন কিন্তু সে তার একটা সংস্পর্শে থাকে। যেমন অনেকে তাকে পছন্দ করে ফেলে, লাইক বন্ধু, আমরা যেমন আমাদের কাছে ফ্রেন্ডের কাছে বারবার যাই, বাট ন্যাচারালি তারা কিন্তু আমার ফ্রেন্ড হয় না, কোনোদিনই হবে না, কারণ আমরা দুইটা ডিফারেন্ট কাইন্ড মানুষ, এবং আনসিন আর নট দ্য সেম, তো তারা ডিফারেন্ট, এবং এই কারণেই কিন্তু তারা আমাদেরকে, তাদের মূল কাজটাই হলো, যারা খারাপ তাদের কথা বলছি, তাদের মূল কাজই হচ্ছে আমাদের ক্ষতি করা। সামহাও আমরা কোনো বিপদে পড়ি, সামহাও আমরা অসুস্থ হই, সামহাও আমাদের বিপদ হয়, আমরা মানে যে কোনো জায়গার থেকে মানে আমাদেরকে ধোকা দেওয়া। সো এই কারণেই কিন্তু মানুষ বিভিন্ন রকম সমস্যায় পড়ে এবং প্রায় তাকে সেরকম খোঁচানো হয়, সামথিং লাইক দ্যাট।
ওকে, সো আমরা এখন একটা যেটা করবো সেটা হচ্ছে একটা অডিও ক্লিপ শুনবো, অবশ্য তার একটা ছোট বিরতি নিতে হবে, এবং অডিও ক্লিপ শুনবো, এবং অডিও ক্লিপের পরে আরো নতুন ঘটনা এবং নতুন অতিথিদের নিয়ে আসবো। সেই পর্যন্ত আশা করছি পুরোটা সময় আমার সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ডু ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
রাসেল ভাই, আমি অস্ট্রেলিয়ার ক্যাপিটাল ক্যানবেরা থেকে বলছি। আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় রাসেল ভাই ভালো দলে, এবং আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক। যাই হোক, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা আমার সাথেই বাস্তবে ঘটে যাওয়া। এটা ঘটেছে আমার সাথে 2016 সালের, আই মিন লাস্ট ইয়ার অগস্টে। অ্যান্ড তো সব থেকে ইটার্নাল সত্য যেটা হচ্ছে, এটা আমার লাইফের সব থেকে বড় মিস্ট্রি, এবং সব থেকে বড় প্যারানর্মাল বলবো না, সুপার ন্যাচারাল বলবো না কি, আমি আজ পর্যন্ত কোনো সোলা করতে পারিনি, মানে ইট হ্যাজ বিন দ্য মোস্ট উইয়ার্ডেস্ট থিং হ্যাপেন টু মি এভার। এবং এটা জাস্ট আমি না, আমি সহ আমরা চারটা ফ্রেন্ডই, আমরা চারজনই ছিলাম, যে চারজনই এই এই ফেনোমেনাটা আমরা উইটনেস করেছি। এটাকে আমি ফেনোমেনা বলবো মোর দেন প্যারানর্মাল, বিকজ এই যে জিনিসটা আমরা করেছি উইটনেস করে করেছি, ইট ওয়াজ কমপ্লিটলি উইদিন নেচার ইটসেলফ। এর জন্য আমি এটাকে একমাত্র নেচার এবং ইসলামিকলি আমি ইসলামিক ভাবে আমি এটার সলিউশন পেতে চাই এবং আমি অনেক খোঁজাখুঁজি করছি। সো মূল ঘটনায় চাই, 2016 সালে অগস্টে আমরা একটা উইকেন্ড আমরা প্ল্যান করি যে আমরা একটা উইকেন্ড গেটওয়ে করবো, উইল ক্যাম্প, উইল গো ক্যাম্পিং সামওয়্যার। সো আমার ইউনিট যথারীতি আমার ইউনিট একটা তিনটা ফ্রেন্ড আর আমি আমরা একটা উইকেন্ড ডিসাইড করি যে আমরা নিউ সাউথ ওয়েলস এ, বিকজ নিউ সাউথ ওয়েলস ইজ এ বিউটিফুল প্লেস, ইজ এ প্লেস অফ ওয়ান্ডার। নিউ সাউথ ওয়েলস অনেক বিরাট একটা স্টেট এবং এই পুরোটা স্টেটের চারিদিকেই হচ্ছে সাগর, বিকজ অস্ট্রেলিয়া ইটসেলফ ইজ এ ওশান কন্টিনেন্ট, এটা চারিদিকে প্যাসিফিক এক সাইডে আর এক সাইড হচ্ছে ইন্ডিয়ান ওশান। সো সার্টেনলি ইটস সারাউন্ডেড বাই ওয়াটার। আমরা নিউ সাউথ ওয়েলস এর একটা জায়গা আমরা লোকেট করি যেটা হচ্ছে, এটার নাম হচ্ছে জার্ভিস বে। যারাই অস্ট্রেলিয়া থাকে সবাই এই জায়গাটা চিনবে, বিকজ ইটস এ ভেরি গুড টুরিস্ট অ্যাট্রাকশন। যেমন আমরা জার্ভিস বে তে, জার্ভিস বে একটা বিচ আছে হাইন্স বিচ, ইটস ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস beaches in the world for white sand. Shada balir beach gular modde sobche clean balir beach gular modde world er modde eta hocche ekta Hines beach in Jarvis Bay. So amra Hines beach e chinta kore je amra oikhane camp korbo, jai hok. So amra Friday, active Friday select kore amra August e amra oi Jarvis Bay uddeshe rona diye dei. So bole rakhe Rasul bhai, Canberra theke New South Wales e Jarvis Bay jete amader 4 hours shomoy legechilo. So amra সকালে যেহেতু রানা দিয়েছি, আমরা দুপুর দুটোর দিকে আলহামদুলিল্লাহ আমরা ওখানে রিচ করি। করার পরে আমরা ক্যাম্প গ্রাউন্ড সিলেক্ট করি, ক্যাম্প গ্রাউন্ড আমরা গেড়ে আমাদের বারবিকিউ এর জন্য আমরা খাবার দাবার জন্য সব জিনিসপত্র নিয়ে গেছিলাম, চারকোল উড, আমরা ফায়ার সাইট ওইখানে ইয়ে করে সেট করে আমরা আমাদের সোশ্যালাইজিং এ আমরা ব্যস্ত হয়ে যাই। সো এট ওয়ান পয়েন্ট দিন গড়িয়ে শেষ হয়ে আপনার সন্ধ্যা কমপ্লিট হয়ে যায় এবং সন্ধ্যা পুরো সন্ধ্যা পড়ে যায় এবং এক পর্যায়ে রাতও চলে আসে। Like complete moon, Rasul bhai, I can't explain how beautiful it was. Ebong onek white sand glow korche and you can see the open Pacific, like equator dekha jacche, stars and everything. It was a mesmerizing sight. So at one point, like it was around 12:31ish, and amra friend ra golpo korchhilam and amra just amader socializing korchi, we were just chilling about that moment. আমাদের সেন্স অফ ইমাজিনেশন লিটারালি মানে চেঞ্জ হয়ে গেল। ফার্স্ট সিরিজটা হচ্ছে, এটা কিন্তু দুইটা সিরিজে হয়েছে রাসেল ভাই, ফার্স্ট সিরিজটা হচ্ছে আমরা থার্ডিং নয়েজ, মানে থার্ড মানে বুম বুম, যেটা বুম নয়েজ যেটা বলে, এরকম থার্ড নয়েজ শুনতে শুরু করি ইন দ্য ইকুয়েটর, মানে ডিপ ওশনে। সো ফার্স্টলি আমার একটা ফ্রেন্ড বলে ইট কুড বি মিলিটারি এক্সারসাইজ। এরপরে আমি বলি যে ছোটবেলা জিওগ্রাফিতে দেখেছি যে ওয়েলস সিং এন্ড তিমি মাছ গান গায় বা তিমি মাছ উইসেল করে আন্ডার ওয়াটার এবং এগুলো অনেক লাউড হয়। সো ওইগুলো আমরা ফান করতে শুরু করি, বাট দ্যাট থার্ড বিগ্যান লাইক thundering, মানে আরো স্ট্রং হতে লাগ। দেন উই ওয়ার অ্যালার্টেড, না উই হ্যাভ সামথিং সিরিয়াস অন আওয়ার হ্যান্ডস। সো তখন আমার একটা ফ্রেন্ড বলে উঠল, না দূর যা, এটা মিলিটারি এক্সারসাইজ হবে, ডিপ ইন দি ওশান, লাইক একটু ডিপ ওশানে মিলিটারি এক্সারসাইজ। আমি বলবো না, এত রাত্রে তো মিলিটারি এক্সারসাইজ হওয়ার কথা না ফার্স্টলি, সেকেন্ডলি নিউ সাউথ ওয়েলস এরিয়াতে মিলিটারি এক্সারসাইজ হয় না মেইনলি, এটা মিলিটারি এক্সারসাইজ গুলো হয় ইন্ডিয়ান ওশানের ওই সাইডে, ধরেন পার্থ বা কুইন্সল্যান্ডের ওই সাইডে। যাই হোক, সো থার্ডিংটা চলছে, আমরা তখন আমাদের গল্প বাদ দিয়ে আমরা জাস্ট ওপেন ওশানের দিকে, মানে আমরা মিস্টেরিয়াস ভিশন নিয়ে আমরা থাকি আছি হচ্ছে কি। এন্ড দেন লাইক 10 মিনিটস, যখন আমরা 10 মিনিটস ইনটু টাইম, ওয়েন উই পুট আওয়ার কমপ্লিট সেন্সেস টুয়ার্ডস দ্য ওশান, যখন আমরা দেখছিলাম, দ্যাটস ওয়েন দ্য সেকেন্ড সিরিজ অ্যাপ্রোচ। রাসেল ভাই, আমি এক্সপ্লেন করতে পারবো না হোয়াট আই সো উইথ মাই বিয়ার আইস। আমরা দেখলাম যে ফ্রম ওশান, মানে পানির তলদেশ থেকে মনে হচ্ছে, মানে মানে ইকুয়েটার থেকে দেখছি, ইকুয়েটারে আমরা দেখতে পাচ্ছি যে নিচের থেকে আলোর একটা সিরিজ অফ লাইট, বুঝেছেন, মানে ডিফারেন্ট ডিফারেন্ট আলো উইথ ডিফারেন্ট ডিফারেন্ট শেপস, রাউন্ড, স্কোয়ার, ট্রায়াঙ্গুলার, মানে শেপ উঠছে এবং দে গো ডাউন এন্ড দে গো আপ এগেন, এন্ড দেন এট ওয়ান পয়েন্ট দে ওয়েন্ট আপ টুয়ার্ডস দ্য স্কাই, আকাশের দিকে উড়লো। রাসেল ভাই, আপনি বিলিভ করবেন না, আকাশের দিকে উড়ে ওরা মানে র্যান্ডমলি সাইজ শিফট করছে, স্পিড an angle and movement shift korche, and it carried on for like a good half an hour, 40 minutes. And alo ta shift to hocche, alo display ta to hocche, plus eta hocche je apnar thudding noise ta constantly hote jacche. At that moment amra charjon ekjon arekjon friend er dike takiye, je dui ta friend bolchilo military exercise ar ami bolechilam whale sound, amra bollam sorry bro, this is none of that, this is something of a different dimension and it is something of a different species. Eta different kono living being er kaj, mane jeta amader chinta dharar bhai, mane pura ki bolbo, mane bhetorei na, it's pura baire. So Russell bhai, এই যে এক্সপিরিয়েন্সটা আমি করেছি, আমি জানি না আমি কি দেখেছি ও রাতে, কিন্তু ওই রাতের এক্সপিরিয়েন্সটা আমাকে ওয়ার্ল্ডের সম্পর্কে, আমরা যে দুনিয়াতে বাস করি ওইটার মানে সম্পর্কে আমার আইডিয়াটাই বদলে দিয়েছে। মানে দিস ওয়ার্ল্ড ইজ এ ফুল অফ মিস্ট্রি রাসেল ভাই, আমি যেটা মনে করেছি এবং এটার এটার ঊর্ধ্বেও এটার বাইরেও অনেক কিছু আছে দ্যাট উই ডোন্ট নো অ্যাবাউট, I don't even want to know about, to be honest, because আমি এত ভয় পেয়েছি ওই রাতে, ইট ওয়াজ এ মিস্টেরিয়াস ইভেন্ট অফ ফেনোমেনন্স, মানে এই ফেনোমেনন গুলো ইট ওয়াজ এ সিরিজ অফ মিস্টেরিয়াস ইভেন্ট, আমার কাছে কোনো আনসার নাই। তো আপনার শোতে আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই বাবু ভাই ধরেন, বা যে আপনার আছেন ফর এক্সাম্পল আপনার হাফিজ মাইনুদ্দিন ভাই, অনেকে আসছেন, আমি যদি এটা ইসলামিকলি রিলেট করতে চাই, এটা কি কোন জিনের অ্যাক্টিভিটি নাকি কোন ইউএফও এলিয়ান ফর্ম কিছু বা প্যারানর্মাল, নাকি আমার মনে, আমি যদি ইসলামিক ভাবে এটার কোন জাজমেন্ট দিতে চাই বা কোন ডিসিশন বা কোন আমার কোন ওপিনিয়ন দিতে চাই, আমি মনে করি যে এটা খোয়াজ কিজির আলাইসাল্লাম একজন আমাদের ইসলামে আছেন, যিনি পানির তলের পানির নিচের নবী জানাকে জানাকে বলা হয় মনে হয় নাকি, এরকম কিছু একটা আমি ছোটবেলা আমি আমার আম্মু আব্বুর কাছে শুনেছিলাম। এটা কি এরকম কিছু হতে পারে, আপনারা যদি আমাকে একটা সোলাহা দিতে পারেন, বিকজ আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে বই পড়ে ব্রো, আমি ইন্টারনেট মেটেরিয়ালস রিসার্চ অনেক কিছু দেখে স্কলার, ইভেন আমি আমার ইউনিভার্সিটি টিচারকেও এটা শেয়ার করেছি, বাট আই কুডন্ট ফাইন্ড এনি আনসার্স। সো অনেকক্ষণ আমি অডিও ক্লিপটা রেকর্ড করে পাঠালাম, থ্যাংক ইউ রাসেল ভাই শোনার জন্য, এবং আশা করি এটা হয়তোবা একটু ডিফারেন্ট, ইটস নট প্যারানর্মাল, বাট ইট কুড বি সামথিং সাইন্টিফিক অর ইট কুড বি সামথিং এক্সট্রা টেরেস্ট্রিয়াল, এটা আপনাদের জাজমেন্ট করার বিষয়, বাট আপনারা যদি আমাকে একটা সলিউশন বা আপনাদের বুথ এফ এম অনুষ্ঠানের মাধ্যমে যদি কোন একটা সলিউশন আমাকে দিতে পারেন, আই উইল বি মোর দেন গ্রেটফুল রাসেল ভাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমি যদি অন্য কিছু প্রপার হার্ড কোর প্যারানর্মাল কালেক্ট করতে পারি, আই উইল ডেফিনেটলি কাম ব্যাক টু ইউ অ্যান্ড গেট ব্যাক টু ইউ ইনশাআল্লাহ। ভালো থাকবেন রাসেল ভাই, অ্যান্ড দোয়া করবেন আমাদের জন্য, আমার ইনশাআল্লাহ আপনি সবসময় আমাদের দোয়ায় থাকবেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক, চমৎকার তাই না বাবু ভাই? মানে ঘটনা যেটা উনি বলছেন এটা খুবই চমৎকার, উনি আমাদের কাছে সমাধান চেয়েছেন, আমরা তো খুব অল্প জানি, তারপরেও আপনার কি মনে হয়?
সমাধান তো অ্যাকচুয়াল সমাধান তো দেওয়া সম্ভব না, কারণ আমরা এক্সপিরিয়েন্স করিনি। আর তবে যিনি ঘটনা শেয়ার করেছেন উনি হোয়েলের সোনার সাউন্ড সম্বন্ধে উনি ওয়াকিফাল, তো উনি জানেন ব্যাপারটা, সাইন্টিফিক লজিক গুলো উনি মিলিয়ে দেখানোর চেষ্টা করেছেন, মিলিটারি এক্সারসাইজের ব্যাপার চেষ্টা করেছেন, কাজ অনেক সময় সাবমেরিনের কিছু এক্সারসাইজ হয় সেগুলোতেও কিন্তু সাউন্ড হয় বিভিন্ন রকম, অ্যান্ড অলসো আপনার মেডিকল এই ওয়েলের সাউন্ড অনেক সময় হয়, বাট দিজ আর নাথিং সিমিলার, এরকম কিছু এখানে নাই সিন্স আমরা দেখিনি, বাট স্টিল দেয়ার আর সার্টেন ইসলামিক অ্যান্সার্স ফর দিজ। সেটা হচ্ছে যে ইসলামে কিন্তু বিশ্বাস করা হয় ইবলিস শয়তান, ইসলামিক ওয়েতে জানতে চাচ্ছেন, যে ধর্মীয় জিনিস জানতে চাচ্ছেন না ওনার জন্য হয়তো অ্যান্সারটা ঠিক না, একজন এথিস্ট মানে কিন্তু উনি কিন্তু এটা বিশ্বাস করবেন না, বাট উড়িয়ে দেবেন, বাট আমি ইসলামিক সেন্সে যেহেতু জানতে চাচ্ছি এই জন্য বলছি, ইবলিস শয়তান সেইটান ডাজ এক্সিস্ট, এটা অ্যাজ এ মুসলিম আমি বিলিভ করি, আদার যারা আছেন রিলিজিয়ন বিলিভ করেন লাইক ক্রিশ্চিয়ানিটি জুডাইজম, ওনারা সবাই বিলিভ করে ইবলিস ডাজ এক্সিস্ট, এবং ইবলিস এর যে সিংহাসন সেটাকে বলা হয় একটা পানি পরিবেষ্টিত অঞ্চলে, ঠিক আছে, যেখানে চারিপাশে পানি, অনেকে এটাকে সন্দেহ করে যেটাকে বারমুডা ট্রায়াঙ্গল বলা হয়, সেটা অনেকে আপনার বিশ্বাস করে যে এটা আমাদের এখানকার যে ই সমুদ্র আছে যেখানে আপনার ইন্দোনেশিয়ান আদার স্টাফ ওই জায়গা, বাট মোস্ট অব দ্য কেসেস লটস অব জিনস অ্যান্ড ইফ্রিটস দে হ্যাভ সাম সোর্ট অফ ডোমিনিয়ন ইন দ্য ওয়াটার, এবং সমুদ্রে সমুদ্রে তাদের বিশাল কিছু ডমিনিয়ন আছে। এবং অ্যাকচুয়ালি ইবলিসের রুল বলতে কি, সে কিন্তু একটা রাজ্য, হি হ্যাজ এ মানে কি বলে, হি হ্যাজ এ কিংডম।
এবং উনি যেটা বলছেন, উনি ওটাকে অনেক ভাবে চেষ্টা করেছেন অনেক ভাবে বোঝার, ইভেনচুয়ালি হি ফেল্ট, বাট মানে আসলে জিনিসটা ওইরকম জিন দিয়েই কিছুটা হওয়ার পসিবিলিটি হয়তো,
অবশ্যই থিংস লাইক দ্যাট, কারণ পানির উপরে কোন আলো দেখা এটা কিন্তু আমরাও দেখেছি ব্যাক ইন 2014 আই থিংক, আমাদের নিজের দেখা, বাট দ্যাট ওয়াজ নট এ ওশন, দ্যাট ওয়াজ এ রিভার,
রাইট,
পানির মধ্যে
এটা
দেখা গেছিল। জায়গাটার নাম এক্স্যাক্টলি যদি বলি তাহলে বলি সিরাজগঞ্জের কাছে একটা জায়গা, বাট দি থিং ইজ, বাট এই যে সমুদ্রের মধ্যে যে জিনিসটা, সমুদ্রে কিন্তু অনেক কিছুই হয় এবং সমুদ্রে যে মিস্টিরিয়াস জিনিস, আমরা সমুদ্রের পুরোটা তো আমরা এখন পর্যন্ত এটা রিকভার করতে পারিনি, এক্সপ্লোর করতে পারিনি, ফর দ্য জেনারেল বিইং লাইক আস, আমাদের মতো সাধারণ মানুষ, অবভিয়াসলি দেয়ার আর পিপল পৃথিবীতে যারা আসলেই এই জিনিসগুলো গবেষণা
করে, স্টিল ওয়ার্কিং,
এন্ড দ্য গভর্নমেন্টস হু আর অ্যাকচুয়ালি ইউ নো হু ডু লট অফ থিংস, তারা অনেক কিছু জানে, তারা অনেক কিছু মিস্ট্রি গোপন করে রাখে, সো তারা জানে, বাট যারা গবেষণা করছে, বাট সমুদ্রের বেসিক জিনিসটা আমরা অনেকেই জানি না, যেমন আমরা এখনো মারমেইড রহস্য নিয়ে পড়ে আছি, অনেকেই মারমেইড রহস্যটা জানে না, ওয়াটার মারমেইডস, বাট অ্যাজ পার মুসলিম থিং উনি যেটা জানতে চেয়েছেন, ইসলামিক ওয়েতে এগুলো সবই ক্লিয়ার, মারমেইডস আর অলসো সোর্ট অফ এ জিন, এক ধরনের জিন যারা এক ধরনের পানির পাশে থাকে, তারা দেখতে খুবই কুৎসিত, কিন্তু তাদের একটা ক্ষমতা আছে মানুষকে ডিসগাইজ করা, মানে সে মানে তার চেহারা চেঞ্জ করে সুন্দর হিসেবে অ্যাপিয়ার হওয়া, সো থিংস লাইক দ্যাট। এবং এই পানিতে আলো ওঠানামা, এটা হচ্ছে, এটা অনেক নাবিকেরও অনেক বর্ণনা আছে, আপনারা যদি একটু পড়ে থাকেন আগে দেখবেন যে নাবিকদের বলা আছে যে সেই সময়কার নাবিকরা যখন চলাফেরা করত, অনেকেই দেখতো পানি থেকে আলো উপরে উঠছে, নামছে। হ্যাঁ, এবং এটা তো আর সেই আপনার ই না, ওই উত্তর মেরুনা যেখানে অরোরা দেখা যায় সেরকম কিছু না, এটা হচ্ছে পানির উপরে সলিড ওয়াটার। এবং একটা জিনিস জানতে পারলে ভালো হতো ওনাদের কাছে, যে ওনারা যে জায়গাটায় গিয়েছিল সে জায়গায় সচরাচর ক্যাম্পিং হয় নাকি, এটা মানে আর কি ওনারা খুব আগ্রহ করে গিয়েছিল, যেমন আমরা যেসব জায়গায় যেতাম আগে, যেমন বিয়ার মাউন্টেনের এমন অংশে যেতাম, বা দেখা যেত যে এভারগ্লেডস এর এমন জায়গায় যেতাম যেখানে মানুষজন খুব একটা থাকে না, যাওয়া আসা কম, তো যদি মানুষের পদচারণা কম থাকে এই ধরনের জিনিস রাখা খুবই স্বাভাবিক,
রাইট, 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 রাইট। সো আপাতত আমরা এখানেই থামি, আমাদের আর একটা স্টোরি আছে যেটা আমি বলছিলাম যে আপনাদের, যেহেতু এটা আমি ভুল ক্রমে আরো একবার আমি চাচ্ছি যে একটা নতুন স্টোরি আপনাদেরকে শোনাতে, যেটা হচ্ছে আমাদের কাছে এসেছে, আমাদের একজন লিসনারি পাঠিয়েছেন তার মতো করে, এবং তার ভাষাতে লিখছি পড়ছি আর কি। হ্যাঁ রাসেল ভাইয়া কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কে এম আবির খান, থাকি বরিশালের মুলাদি উপজেলায়। ভালো লাগলে পড়ে শোনাবেন এই কাহিনীটা। আজকে পরীক্ষা শেষে বন্ধুদের আড্ডায় যখন ভূতের টপিক উঠে আসে, তখন আমরা আমাদের জানা ঘটনাগুলো বলেছি, এবং তানবিন রবিন খুব ভয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে, হঠাৎ খেয়াল করলাম, তার কারণ জানতে চাওয়া হল এবং সে যেটা বলল তার ভাষাতেই আমি বলছি। আমাদের উপজেলার নাম করা সুন্দর জায়গা আর রহস্যতে ভরা কাঁসার খাঁ নামক পুকুরের ঘটনা, যা নেটে সার্চ দিলে জানতে পারবেন, আমি সেই পুকুরের গল্পটা বলছি। আজ থেকে অনেক অনেক বছর আগে বর্তমান কাঁসার খাঁ পুকুরের জায়গাটা ছিল রাজা কাঁসার খাঁর প্রাসাদ। তিনি ছিলেন খুব প্রজাপৎসল একজন রাজা, তিনি তার সম্পদের বেশিরভাগই প্রজাদের কল্যাণে ব্যয় করতেন, সবাই তাকে খুব ভালোবাসত। সেই রাজা এক ভিখারিনীর কন্যা আম্বিয়াকে বিয়ে করেছিলেন, অনন্ত সুন্দরী কন্যাটিকে সকল ছেলেদের নজর থেকে বাঁচানোর জন্য ভিখারিনী রাজার কাছে সাহায্য চাইলে রাজা আম্বিয়াকে বিয়ে করেছিলেন, এবং ঘটনার পর থেকেই, এরপর থেকে শুরু, রানী আম্বিয়াও রাজাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। রানী রাজাকে বলে প্রাসাদের পাশে একটা ছোট্ট পুকুর খনন করেন, আর রাজার নাম অনুসারে সেই পুকুরের নাম রাখা হয় কাঁসার খাঁ। তিনি রোজ বিকেলে পুকুর পাড়ে এসে বসতেন, তো ভালো রাজা বলে রাজার অনেক শত্রু ছিল যারা নাকি তার বিনাশ চাইত। একদিন সুযোগ বুঝে তারা অন্য রাজার প্রাসাদ থেকে ফেরার পথে তারা আক্রমণ করে রাজাকে এবং মেরে ফেলে। ওইদিকে রানী তখন প্রাসাদে একা ছিলেন, তার একটা পাথর ছিল যেটি জীবিত ছিল এবং এটাকে নিজের সন্তানের মতো তিনি ভালোবাসতেন, পাথরটাকে দুধ দিয়ে সে তা শুষে নিত। এখনো ওই পাথরটা আছে, সেটা পরে বলছি। তো এই ওই লোকগুলি রাজাকে মেরে ফেলতে আধারে প্রাসাদ আক্রমণ করে এবং লুট করার জন্য। সেদিন কাজের মেয়েটা প্রাসাদে ছিল না, সেদিন কাজের মেয়ে প্রাসাদে ছিল না তারা, এবং রাজা বেঁচে নেই শুনে প্রহরীরাও লুটপাট শুরু করল। অসহায় রানী তখন কি করবেন, নিজেকে বাঁচাতে এক বুদ্ধি আটলেন। তিনি বললেন, আপনারা বসুন, খানাপিনা করুন, আমি গোসল করে নতুন কাপড় পরে বউয়ের সাজে আসছি, এরপর আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমি বিয়ে করব। তখন তারা রাজি হল এবং বসে খুশি মনে খানাপিনা করতে লাগল। ওইদিকে আম্বিয়া তার সমস্ত গহনা, কাপড় চোপড়, পেতলের বাসন কোষণ পুকুরে নিয়ে পাড়ে নিয়ে আসলো এবং সে দাঁড়িয়ে পাথরটাকে বলল যে পাথরটা সাহায্য নেবে আর কি, এবং ওই পিশাচদের হাত থেকে বাঁচার জন্য সে একটা আশ্রয় খুঁজতে শুরু করলো। সে পাথরটি পুকুরে আঘাত করল এবং সাথে সাথে পুকুরটির মধ্যে একটা কুয়ার সৃষ্টি হল। এগুলো সবই কিন্তু কথিত ঘটনা, আপনারা বুঝেন কিন্তু সেটা অবশ্যই। আর সেই জিনিসটা এক করে কুয়ার ভেতরে সেই যে আর সব জিনিস এক এক করে সে কুয়ার ভেতরে ফেলে দিল এবং রানী নিজেও কুয়ার ভেতরে ঝাঁপিয়ে পড়লেন, সাথে সাথে ওই পাথরটা কুয়ার মুখ বন্ধ করে দিল। খালি বাহিরে বের হয়ে ছিল কিছু চুল। বেশ কিছুটা সময় আপনি চিন্তা করুন, একটা কুয়া, সেই কুয়ার ভেতরে রানী ঢুকেছেন, তার উপর একটা পাথর বসানো এবং সেখান থেকে কিছু চুল বেরিয়ে আছে, এবং বেশ কিছুটা সময় পার হওয়ার পরে যখন রানী ফিরল না, তখন ওই লোকগুলি তাকে খুঁজতে খুঁজতে পুকুরের পাড়ে আসলো। এসে দেখে যে একটা বিশাল কুয়া এবং তার মুখ পাথর দিয়ে আটকানো। তাদের আর বুঝতে বাকি রইল না যে কি ঘটনা ঘটেছে। কথিত আছে এই এর পর থেকে ওই পাথরটি সরানোর জন্য তারা দুটি হাতি এনেছিল, হাতির সুর দিয়ে টেনে ওই পাথর সরানো যায়নি। পরে রাগে ওই লোকগুলো প্রাসাদ পুড়িয়ে ভেঙে ফেলে দেয়। এরপর থেকেই শুরু হয় আসল কাহিনী। এই ঘটনার কিছুদিন পরে এক অসহায় বুড়ি আসে রাজবাড়িতে তার নাতনির বিয়ের জন্য কিছু বাসন ধার করতে। গিয়ে দেখেন কোথায় কি সব শূন্য। এটা দেখে সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায় এবং পরের দিন রাত্রে সে স্বপ্নে দেখে যে রানী তাকে বলছে কুয়ার কাছে যেতে এবং যা দরকার তা নিয়ে যেতে। কিন্তু কাজ শেষ করার পর যখন ফেরত দিতে বলে, পরদিন উনি এসে সত্যি বাসন কোষণ পান কুয়ার পাশে এবং নিয়ে যান নাতনির বিয়ের পরে আবার ফেরত দিয়ে যান। কথাটা চারদিকে ছড়িয়ে পড়ে, সবাই ভাবে যে আম্বিয়া কুয়াতেই আছে এবং সে জীবিত। এরপরে যারাই যারা যাদের বিপদ হত কুয়ার পাড়ে এসে তারা সেই সমস্ত জিনিসপত্র চাইত আর কি, এবং রাতে স্বপ্ন দেখত পরের দিন কুয়ার পাড়ে সেটা পেত। কিন্তু ফেরত দিতে হতো কিছু কিছু মানুষ ছিল তারা খুবই লোভী। একদিন এক লোক তার মেয়ের বিয়ের জন্য কিছু গয়না চেয়েছিল এবং পরদিন গয়নাও পেল, কিন্তু লোভের জন্য সে আর তা ফেরত দেয়নি। কিছুদিন পরে তার নাক মুখে রক্ত উঠে সে মারা গেছে। এরপর থেকে আর কেউ সেই কুয়ার বা পুকুরের পাশে যায়নি এবং সাহায্য পেত না আর কেউ। এখন সেই রাজবাড়িটি নেই, আছে শুধু সেই ঘটনার সাক্ষী স্বরূপ কাঁসার খাঁড় পুকুরটি আর সেই পাথরটি। আমরা মাঝে মাঝে অনেকেই দাবি করি এবং সেই সুন্দর জায়গা দেখতে অনেকে আসে হালুয়া খাটে, শোনা যায় লোকমুখে কাঁসর খাঁ এবং আম্বিয়ার কাহিনী, আর পাথরটি এখনো আছে যার রং কুচকুচে কালো, এবং হিন্দুরা এখানে মানত করে দুধ দিয়ে পূজা করে এবং কথিত আছে যে সেই মানত পূরণ হয় আর কি। জায়গাটা যদি আপনারা দেখতে চান চলে আসুন। তো এইটা একটা ঘটনা এবং এরকম প্রচলিত লোককথা বা এরকম কাহিনী বাংলাদেশের আনাচে গানাচে বিভিন্ন জায়গায় আমরা শুনি। তো আমি এরকমই একটা কাহিনী যেটা লোকের মুখে ফেলে ফেলে যেটার আসলে সত্য মিথ্যা যাচাইয়ের কোনো সুযোগ নেই, এরকম একটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবং আমি জানি যে বাংলাদেশের আরও অনেক আনাচে কানাচে আপনাদের চারপাশে মানুষের কাছে এই ধরনের ঘটনা আরও অনেক আছে, অসংখ্য ঘটনা আছে, যে ঘটনাগুলো আপনারা জানেন, যে ঘটনার হয়তো কিছু কিছু সাক্ষীও আপনারা। সেই সমস্ত ঘটনা আমাদেরকে লিখে পাঠান, এবং আমাদের লিখে পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাকে মনে রাখতে হবে, bhootfm@radiofilthy.fm, which is bhootfm@radiofoati.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এবং আশা করছি যে আপনারা সবাই আনন্দ পাবেন আমাদের আজকের বাকি ঘটনাগুলোতেও। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসব। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডু ফুর্তি এক্সক্লুসিভলি অন ফিউশন বিডি.কম।
FM, the night comes alive with Gramophone.
Hello, Russell Pye, and hello to all the FM listeners. আমি অস্ট্রেলিয়া সিডনি থেকে বলছি, আমি অস্ট্রেলিয়া সিডনি ম্যানলি গ্যালারিয়াতে থাকি। তো আমি আমার সাথে যে ঘটনাটি ঘটে গেছে এই ঘটনাটি ঠিক এক মাস থেকে দেড় মাস আগে ঘটেছে। এবং এই ঘটনাটি ঘটার পরে আমি যেটা চিন্তা করেছিলাম বারবার যে আমি বাংলাদেশে চলে যাব, আমি আর অস্ট্রেলিয়াতে থাকব না। তো আমার সাথে যে ঘটনাটি ঘটে ওই দিন ছিল শুক্রবার রাত। তো আর ওই দিন রাতে বৃষ্টি হচ্ছে, তো অস্ট্রেলিয়ায় বৃষ্টি মানে হঠাৎ বৃষ্টি হয়, হঠাৎ থেমে যায়, আর বৃষ্টি মানে খুব তুমুল রকম বৃষ্টি হয়। আর আমি এখানে একটি গ্র্যানি ফ্ল্যাটে থাকতাম তখন। গ্র্যানি ফ্ল্যাটটা হয় মেইন বাসা থেকে একটু ভেতরের দিকে, বাগানের ভেতরে একটা দুই রুমের ফ্ল্যাট হয় নর্মালি। সেই দুই রুমের ফ্ল্যাট, একটা বেড এবং সাথে হচ্ছে অ্যাটাচ টয়লেট বাথ কিচেন, এরকম একটা বাসা হয়। কিচেনের মধ্যে ছোট্ট একটু ডাইনিং টেবিল বসার মতো জায়গা থাকে। তো আমি এরকম একটি বাসায় থাকতাম তখন। সো ওই দিন শুক্রবার দিন রাতে বৃষ্টি হচ্ছে, তো আমি এখানে পিএইচডি করছি, তো আমার থিসিসের কাজ মোস্ট অফ দ্য টাইম আমি রাতেই করি, এবং রান্নাটা আমি রাতেই করি। দিনের বেলা আমার পার্ট টাইম জব যেখানে আছে আমি হয়তো সেখানে যাই, নয়তো ঘুমাই আর কি। সো যেটা হয় যে ওই দিন রাতে আমি রান্না করছি বৃষ্টির মাথায়। সো রান্না তো তেমন পারি না, ইউটিউব দেখে কোন একটা স্টেক রান্না করার চেষ্টা করছিলাম, বিফ স্টেক। তো সামহাও ফ্রাই প্যানে কিছু একটা উপকরণ ভুল হওয়ার কারণে বেশ ধোয়া হয়ে যায়, মানে পুরো রুমটা, কিচেন রুমটা ধোয়ায় ভরে যায়। তো ভরে যাওয়ার পরে আমি আমার কিচেন রুমের জানালাটা খুলে দিই, তো দেখলাম যে জানালাটা খুলে দেওয়ার পরেও আমার ধোয়াটা আর কি কমতেছে না তেমন। তো পরে আর কি করা, এরকম ধোয়া হয়ে গেছে রান্না করতে করতে, আমার ভুলের কারণে ধোয়া হয়েছে, ধোয়ার মধ্যে কোনো অতিপ্রাকৃত কিছুই ছিল না। তো আমি তখন করলাম কি যে আমার দরজাটা খুলে দেয়, আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ার গ্র্যানি ফ্ল্যাট কিংবা নর্মাল সব ফ্ল্যাটের দরজাগুলো হচ্ছে ডাবল পার্টের দরজা হয়, মানে দুটো দরজা থাকে, একটি হচ্ছে নর্মাল উড কিংবা গ্লাস বলেন যেটা সেটার দরজা থাকে, এটার সামনে থাকে হচ্ছে একটা শক্ত নেটের দরজা। তো নেটের দরজাগুলো হচ্ছে প্রায় ছোট ছোট, মানে বাংলাদেশের যেরকম নেটের দরজা ওই রকম নেট না, যে নেটগুলো পাওয়া যায় বালি কিংবা ককর কি বলে পাথর, ওগুলো যে চালার জন্য যে নেট, ওই রকম নেট না। এই নেটগুলো হচ্ছে অনেক মোটা নেট, কিন্তু বাহিরে কি আছে তা সবই দেখা যাবে, কিন্তু নেটগুলো হচ্ছে অনেক মোটা, যেটা যদি আমি বলি যে যদি কাটতে হয় তাহলে কোনো ব্লেড কিংবা যে মেশিন দিয়ে কাটতে হয় তাহলে বেশ বেগ পেতে হয়, মানে অনেক মজবুত এগুলো, এরকম লোহার দরজা থাকে। সো আমি আমার দরজাটা খুললাম, কাঠের দরজা খোলার পরে তো আমার রুমের ভেতরে আলোটা বাইরে যাচ্ছে তখন। তো তখন আমি দেখলাম যে আমার মনে হলো যে আমার দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি আমার না ওরকম ভয় কিছুই লাগে না, তো আমি ভাবলাম যে না, আসলে একবার মনে হলো আছে আর একবার মনে হলো নাই। তো আমি আবার আমার যে ফ্রাই প্যানটা যেটা পুড়ে গেছে ওরকম ধোয়া হচ্ছে যেটা থাকে, ওটা আমি সিঙ্কের মধ্যে দিয়ে পানি দিচ্ছি, ওটার মধ্যে দিয়ে আমি ধুবো। তো এমন সময় দেখি আমার গেটে নক। তো আচ্ছা ঠিক আছে, আমার তো আমার নেটের স্টিলের দরজা যেটা সেটা তো আমার লক করা আছে, কোনো প্রবলেম নেই। তো আমি জিজ্ঞেস করলাম, আমি গেলাম, যাওয়ার পরে দেখি যে আমার ওখানে আমার ভেতরের আলো থেকে, বাড়ির ভেতরের আলো থেকে, মানে আমার কিচেন রুমের আলোটা তো পুরো দরজা দিয়ে বেরোচ্ছে, তো স্পষ্ট দেখা যাচ্ছে যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তার বেশভূষা রীতিমতো খুব অবাক করা। তো সে হচ্ছে মাথায় হ্যাট পরা আর হচ্ছে পুরো একটা কালো একটা ওভারকোট পরা। তো এত বৃষ্টি হচ্ছে সে তেমন ভিজে নাই, মানে তার চেহারা ঠেহারা কিছুই ভেজে নাই, তার চেহারা আমি এত দেখতেও পাচ্ছি না, বাট তার হ্যাটটা হচ্ছে আমার নেটের যে দরজা সেটার সাথে সে হ্যাটটা লাগিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি খুব বেশভূষা একটু অবাক রকম হলে ভাবলাম যে হয়তো আর মাসখানেক পরে হলোইন, তো হয়তো এই লোক এরা মানে অস্ট্রেলিয়ার এরা সবাই এরকম পাগল ছাগলের মতো এক একদিন এক এক রকম ড্রেস পরে, এটাতে নতুন কিছু না। আর ওই দিন হচ্ছে শুক্রবার রাত, তো হ্যাভি ড্রিঙ্কস করবে আমি ভাবলাম, করে মাথা টাতাল হয়তো এই কারণে। আবার তখন দেখলাম যে আবার সাথে সাথে ভাবলাম যে আমার তো দরজার সামনে তো মোশন ডিটেক্টর ওয়ালা লাইট থাকে, সিকিউরিটি লাইট, মানে অস্ট্রেলিয়ার সব বাসার সিকিউরিটি লাইটগুলো হচ্ছে মোশন ডিটেক্ট করা থাকে, মানে এটা হচ্ছে আমাদের নর্দার্ন বিচেস এর রুল যে লাইট সিকিউরিটি লাইট সবগুলো হবে মোশন ডিটেক্টর ওয়ালা, বাসার সামনে যদি কেউ দাঁড়ায় কিংবা আসে তখন লাইটটা জ্বলবে, আবার যদি কেউ চলে যায় সাথে সাথে লাইটটা অফ হয়ে যাবে। তো আমি তখন দেখলাম যে আমার লাইটটাও জ্বলছে না, বাট সামনে লোকটা স্পষ্টই দাঁড়িয়ে আছে, আমি আমার ঘরের ভেতরে আলোতে দেখছি দরজাতে। তা ভাবলাম হয়তো ঝড় বৃষ্টি, হয়তো মোশন ডিটেক্টর এটা নষ্ট হয়ে গেছে। তো ওই লোক নক করছে, তো আমি বললাম হাউ ক্যান আই হেল্প ইউ। তো পরে সে লোকটি বলতেছে যে ইয়া ইউ ক্যান হেল্প মি বাট ইউ হ্যাভ টু লেট মি ইন, তুমি আমাকে ভেতরে, তোমার আমাকে ভেতরে ঢুকতে দিতে হবে। আমি বললাম না আমি তো সরি, আমি তো তোমাকে ভেতরে ঢুকতে দিতে পারবো না, সো ইউ হ্যাভ টু টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ ফ্রম দ্য আউটসাইড। পরে বলতেছে নো ইউ হ্যাভ টু ওয়েলকাম মি। আমি বললাম না আমি তোমাকে ওয়েলকাম করবো না। পরে সে আমাকে বলতেছে প্লিজ ওয়েলকাম মি। পরে আমি বললাম না আমি তোমাকে ওয়েলকাম করবো না। পরে ও আমাকে বলে যে তুমি কি আমাকে ওয়েলকাম আসলেই করবো না। আমি বললাম না। এটা বলার সাথে সাথে সে একটা মানে হঠাৎ করে আমার দরজার মধ্যে একটা আঁচড় দেয়, মানে আঁচড় দেওয়ার সাথে সাথে রাসূল সেটা বিশ্বাস আমার নিজেরই তখন হয় না, আমি এতটা অবাক হয়ে গিয়েছিলাম, মানে আমি ভয়ে পাথর হয়ে গেছি। সে যে আমার দরজার মধ্যে আঁচড়টা দিছে, আমার এত শক্ত একটি স্টিলের দরজা, সেই দরজাটা এক ফিট জায়গার মতো, মানে বালির মধ্যে যদি আমরা নখ দিয়ে আঁচড় দিলে যেরকম ভাবে হয় না, মনে হলো জাস্ট ওইভাবে আমার দরজাটা ছিঁড়ে গেল এক ফিট জায়গার মতো। তো আমি তো সাথে সাথে ওটা দেখার সাথে সাথে জোরে ধাক্কা দিয়ে, মানে আমার এখানে দরজাটা হচ্ছে আমি যদি ধাক্কা দিই তাহলে ওটা লক হয়ে যাবে, তো আমি ধাক্কা দিয়ে উড়েন দরজাটা লক করে সাথে সাথে আমি পুলিশে ফোন করি। তো পুলিশ আসে, পুলিশ আসার পরে আমি দরজা খুলি, তখন দরজার সামনে আর কেউই নেই। তো আমি পুলিশকে বললাম যে এরকম ঘটনা, একজন হ্যাট পরা ছিল, এরকম লং ব্ল্যাক ওভারকোট পরা ছিল, সে এসে আমাকে এরকম বলছে ওয়েলকাম জানা বাসার মধ্যে, তো আমি তাকে ওয়েলকাম জানাইনি। তো পুলিশ আমাকে বলছে যে তুমি কি শিওর এটা এরকমই কিছু ছিল? আমি বললাম হ্যাঁ এরকমই কিছু ছিল। তারপরে ওরা বারবার ওটা পাতা এটা একটা কোশ্চেন করছে, তো আমি সবকিছু রিপ্লাই দিলাম। তো রিপ্লাই দেওয়ার পর ওরা হচ্ছে এখানে যে হসপিটালের যে ইমার্জেন্সি আছে ওখানে ফোন দেয়, ফোন দেওয়ার পরে অ্যাম্বুলেন্স আসে আমাকে নিয়ে যায়। আমি মোটেও সিক ছিলাম না, বাট আমি প্রচুর ভয়ে কাঁপছিলাম, মানে এরকম অবস্থা আমার। তো নিয়ে যায় আমাকে ওই রাতে ওখানে থাকে। পরের দিন আরো কয়েকজন পুলিশ আসে, ওরা এসে আমাকে কোশ্চেন করে, বিভিন্ন জায়গায় সাইন টাইন করে। আমি তো ডকুমেন্টস গুলো পড়িনি কি কি ডকুমেন্টস ছিল, বাট ওরা আমাকে এটা ইনশিওর করে যে এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটেছে কিনা। তো আমি এটা বলে যে হ্যাঁ এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটেছে, কিন্তু পুলিশ আমাকে এটা বলে না যে এই ঘটনাটা কি, মানে আমি যেটা মনের মধ্যে ভাবছি যে এটা আসলে চোর ডাকাত কিছু না, ভূত প্রেত ডেমন এরকম টাইপের কিছু হবে, কিন্তু পুলিশ এটা আমাকে বলছে না। ওরা এটাও বলে না যে এটা যে এক্স্যাক্টলি ভাবে এটা কোনো মার্ডার এরকম কেউ কিংবা কোনো মানুষ করেছে। ওরা বলে যে আমরা এটা ইনভেস্টিগেশন করে দেখব, পরে তোমাকে জানানো হবে। যাই হোক, ওই ঘটনা ওইখানে শেষ। আমি পরের দিন এসে সাথে সাথে গাড়ি বাসকে যাওয়া আছে, আমি সবকিছু নিয়ে বাসা ছেড়ে চলে গেছি। আমি বাসায় আর থাকবই না, আমার বাসায় দুই সপ্তাহের বন্ড ছিল, আমার দুই সপ্তাহের বন্ড পুরো ধরা, মানে আমি বন্ডের টাকাও ফেরত পাবো না, আমি অন্য বাসায় উঠে গেছি, আমার কাজিনের সাথে আমি এখন থাকি। তো যেটা হয়, আমি 10-15 দিন আগে আমি একটা ফোন পাই। তো ফোন পাওয়ার থেকে পরে ওরা বলতেছে যে ওরা হচ্ছে ম্যানলি ভ্যালি এরিয়াতে ওরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি সেটা নিয়ে, ওরা হচ্ছে অ্যাক্টিভিস্ট গ্রুপ এই জায়গায় এটা নিয়ে। সো ওরা বললো যে ওরা আমার সাথে দেখা করতে চায়। তো হ্যাঁ ঠিক আছে, আমি দেখা করলাম ওদের সাথে। সো দেখা করার পরে যে ঘটনাগুলো ওরা আমাকে বলে, রাসেল ভাই এটা রীতিমতো একটা ভীতিকর ঘটনা, মানে ওরা বলে যে এই ম্যানলি এরিয়াটা হচ্ছে অস্ট্রেলিয়ার পুরাতন এরিয়ার মধ্যে অন্যতম একটা এরিয়া, এবং এই এরিয়াতে নাকি যেরকম মানুষ বলে যে আয়ারল্যান্ড কিংবা নরওয়েতে যেরকম ভূতের মিথ থাকে ড্রাকুলার, এই এরিয়াতে মধ্যে নাকি এরকম মিথ আছে, এবং এই ম্যানলি সিমিটারি থেকেই নাকি এই ঘটনাগুলো হয়, এবং অলমোস্ট 150 থেকে 200 বছর আগে থেকে প্রতি 10-12 বছর পর পর এরকম একটা করে ঘটনা হয় যে বাসায় এরকম হাউস ব্রেকিং না, কখনো হাউস ব্রেক করে না, কেউ একজন এসে ওদের কাছে বলে যে বাসায় ঢুকতে চাও ওয়েলকাম করো, ওয়েলকাম করে এরকম। সো নর্মালি যেটা হয়, অস্ট্রেলিয়ানরা অস্ট্রেলিয়ানদেরকে দেখলে হয়তো পরিচিত ফেস নিয়ে হয়তো এরকম আসে, এই কারণে ওরা ওদেরকে ঢুকতে দেয়। কিন্তু আমি যেহেতু বাংলাদেশি, সো আমার আশেপাশের কাউকে আমি চিনি না, সো আমি এই কারণে তাকে চিনতেও পারিনি, আর আমি তাকে ঢোকার জন্য ঘরে ওয়েলকামও করিনি। সো এই কারণে নাকি আমি বেঁচে গেছি। আর বেঁচে যাওয়া বলতে, যেটা ওরা যদি কখনো ঘরে ঢোকে সেই ক্ষেত্রে আসলে কখনো এরকম কোন এভিডেন্স কেউ পায় নাই যে খুব বাজে ভাবে কাউকে মারা হয়েছে, লাইক খুন করা হয়েছে এরকম কিছু। বাট যেটা হয়েছে যে ওই রকম ভাবে কেউ ঢুকতে দিলে তাদেরকে পাওয়া যেত না, মানে অনেকে হারিয়ে গেছে এরকম, নিখোঁজ হয়ে গেছে এরকম, আর বেশ কয়েকটা ক্ষেত্রে নাকি এরকম হয়েছে লাস্ট কয়েকবার, মানে লাস্ট 50 বছরে এরকম 3-4টা কেস এরকম হয়েছে, যারা তাদেরকে ওয়েলকাম জানাইছে তারা খুব বাজে ভাবে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক করেছে, এবং স্ট্রোক করার সময় কিংবা হার্ট অ্যাটাক করলে হসপিটালে গেলে তারা ওরকমই বলেছে যে একটা মানুষ আসছে, সে আসার পর ওয়েলকাম জানিয়েছে, আসার পরে সে যখন তার ঘরে ঢুকে, ঘরে ঢুকেই নাকি দেখা যায় মানুষটা আর নাই, অদৃশ্য হয়ে গেছে। তো এরপরেই নাকি তার এরকম প্রচন্ড বুকে ব্যথা কিংবা জাস্ট এরপরে আর তার কিছু মনে থাকে না, স্ট্রোক কিংবা যেটাই হোক সে ওরকম অসুস্থ হয়ে যায়। তো ওদের ভাষ্য মতে পুলিশ হয়তো এটাই, পুলিশ সেটা আগে থেকেই জানে কিন্তু পুলিশ এই ব্যাপারে নীরব। সো বাবু ভাই গত সপ্তাহে যেটা বলেছে যে প্রত্যেক এরিয়ার পুলিশের একটা স্পেশাল ব্রাঞ্চ থাকে, সো আমার ক্ষেত্রেও মনে হয় ঠিক এটাই হয়েছে যে প্রথম দিন যে পুলিশরা এসেছিল পরবর্তীতে আমার কাছ থেকে যারা সাইনটা নিতে এসছে ওরা আসলে ম্যানলি এরিয়ার কোনো পুলিশ না, ওরা যে সিভিল ড্রেসে ছিল, সিভিল ড্রেসের পুলিশ ছিল, ওরা আমার কাছ থেকে এরকম সাইনটা নিয়ে চলে গেছে। সো এটাই এটাই ছিল আমার ঘটনা, আর এখন আমি অস্ট্রেলিয়াতে আছি রীতিমতো, আমার ভয় লাগে থাকতে অনেক সময়, এরকম এই ভয়টা আমার আজীবনই হয়তো থাকবে রাতের বেলা। সো থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ অল দ্য লিসনার্স, সবাই ভালো থাকবেন, গুড ডে।
ভূত FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময়ের রেডিও ফুক্তি 88 FM, আমি রাস্তার সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই, বাবু ভাই, আমাদের নতুন অতিথিরা এবং আরো অনেকে। আপনাদের একটু মেসেজ পড়ি, ইন দ্য মিন টাইম আমরা একটা ফোনে কানেক্ট করব একজনকে, মাসুম ভাই ট্রাই করছেন সেটা, ততক্ষণে আমি আপনাদের কিছু মেসেজেস পড়ে আসি। এবং মেসেজ করেছেন আমাকে, দেখতে পাচ্ছি মেহেদি লিখেছেন দারুণ, ফাইয়াজ আহমেদ লিখেছেন রেগুলার লিসনার ভাইয়া, অ্যাপ দিয়ে শুনছি সুনামগঞ্জ থেকে, ওকে। মুস্তফা কামাল লিটন আমাদের লিখেছেন, এবং আমাদের লিখেছেন সুমাইয়া স্নিগ্ধা, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এবং তিনি বলছেন যে প্রবলেমটা কি যে সমস্ত ঘোষের সবকিছু অস্ট্রেলিয়া থেকে সবাই লিখছেন। হ্যাঁ, অস্ট্রেলিয়া, ইউকে, এই দুটো জায়গায় কিন্তু এরকম ধরনের ঘটনা প্রচুর ঘটে, ইউএসএ তো অবশ্যই। মোস্তফা কামাল আছেন আমাদের সঙ্গে, এমডি আজাদ হাসান আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন নাহিদ হাসান, হাসপাতালের স্টোরি চান, আজকে বাবাই শুরু করেছিলেন একজন ডক্টরের স্টোরি দিয়ে। মাহাদি খান রাকা আমাদের লিখেছেন দুই সপ্তাহ পরে আবারও লাইভ শুনছি, রাজশাহী থেকে লিখেছেন রৌফ ইসলাম, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে রিফাত লিখেছেন আমাদেরকে, নাজমুস সাকিব লিখেছেন, আশরাফুল ইসলাম আয়ন লিখেছেন, আহমেদ শাওন লিখেছেন আমাদেরকে, আমাদের সাথে আছেন বাঁধন, আমাদের সঙ্গে আছেন এমডি ওয়াহিদুল ইসলাম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি শাহাবুদ্দিন পপু, ওয়াহিদুর রহমান, সুমন চন্দ্র দে ময়মনসিং থেকে অ্যাপ দিয়ে শুনছেন, শফিন আহমেদ আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইরিন আহমেদ ঐশী, রাউফ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, www.facebook.com/bhutfm.rasel থেকে পড়ছি, ফেনি থেকে শুনছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আসিফ চৌধুরী, মীর নাইম আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন আদি আহমেদ কিসান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জাস্টিন জাস্টিস, আমাদের সঙ্গে আছেন লিগ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিফ হাসান, এছাড়া নাজমুল হক আমাদের সাথে আছেন মুর্শিদাবাদ থেকে, অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সঙ্গে সরাসরি, অওসম লাগছে আমাদের সঙ্গে লিখেছেন, রাউফ ইসলাম রাজশাহী থেকে অনেকবার করেছেন তিনি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই, মাহমুদ রিফাত আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পোলামি মাইতি ইন্ডিয়া থেকে, এবং পোলামি মাইতি আমরা লিখেছেন আই এম ওয়ান অব দ্য বিগেস্ট ফ্যান্স অব ভূত এফএম, এবং অ্যান্ড সত্যি আজ ঘটনাগুলো অসম, অ্যান্ড অ্যাপ দিয়ে শুনছি অনেকদিন বাদে আপনাদের, আবার আপনাদের শুনছি কম্বলের তলায় শুয়ে লাইট অফ করে, এবং ব্যাপারটা মন্দ না, বেশ ভয় লাগছে। তো যাই হোক, আমরা এখন কলে চলে যাচ্ছি সরাসরি, আমাদের সঙ্গে আছেন দেখি কে, এবং তার সাথে আমরা কথা বলবো। হ্যালো, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
জি, আমরা আপনার কথা তো শুনলামই, আপনার নামটা এবং আপনার পরিচয়টা প্লিজ একটু আপনি দিবেন শুরুতে।
আমি শাহানা চৌধুরী, আমি বসুন্ধরা থেকে বলছি, আমি একজন লেখিকা, লেখালেখি করি সব করে।
ওকে, সো আমরা আপনার ঘটনায় যাই, আপনার সাথে মানে অহরহই কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আপনাকে ডিস্টার্ব করছে, এই ব্যাপারটা একটু জানতে চাই।
হ্যাঁ, আমার সাথে আসলে আমি কিছুটা একা থাকার মানে পছন্দ করি। রাতের বেলা একটু রাত জেগে লেখালেখি করি, তো যার জন্য দেখা যায় যে একটু নিরিবিলি আলাদা রুমে বসে কিছু সময় কাটাই লেখালেখির জন্য। তো মাঝে মধ্যে আমার সাথে একটা ঘটনা খুব বেশি ঘটছে বা ঘটে, সেটা আমার আমার নিজের বাড়িতে আসার আগের থেকেই ঘটছে। তো ওই ঘটনাটাই আমি আপনাদেরকে আজকে শেয়ার করতে চাচ্ছি।
বলেন প্লিজ।
আমি আমি যেখানে ভাড়া ছিলাম সেইটা সেই বাড়িটা হচ্ছে মসজিদের পাশে, আমাদের বসুন্ধরায় ছাপড়া মসজিদের পাশে বাড়িটা ছিল। তো ওই বাড়ি থেকেই প্রথমে ঘটনাটা ঘটা শুরু করে। তো একদিন রাতে আমি লেখালেখি মোটামুটি শেষ করে দুইটা আড়াইটা বাজে, ওই সময় আমার ঘরে এসি চালানো ছিল, আমার জানলাপাট সব বন্ধ, পর্দাও দেওয়া, কোনো আলো বাইরে থেকে ওভাবে আসছে না। তারপরেও কেমন যেন একটা বাতাসের ইয়েতে মানে পর্দাটা সরছে, একটু আলো আলো হচ্ছে। যাই হোক, তারপরে আমি লাইট অফ করে ঘুমোতে গিয়েছি। তো আমার মানে ঘুমিয়ে আছি পুরা, মানে অঘরে ঘুম যাকে বলে ওই রকম। তো হঠাৎ করে আমার মানে আমার নিজে কেন জানি আমার ঘুমটা ভেঙে গেল এবং আমার গায়ে কাঁথাটা নাই। কাঁথাটা নাই দেখি আমি নর্মালি যেমন কাঁথা নাই কোথায় খুঁজে গায়ে দিব, তাকিয়ে দেখি ওই আবছা আলোর মধ্যে আমি দেখছি আমার পায়ের কাছে অন্ধকারের মতো একটা কি জানি বসে আছে।
আচ্ছা, আপনার পায়ের কাছে একদম?
হ্যাঁ, মানে আমার মশারি টাঙানো, মশারির বাইরে একটা অন্ধকার আমি বুঝতে পারছি, মানে একটা শেপ বোঝা যায়
রাইট,
যে একটা অন্ধকার কালো টাইপের কিছু, কিন্তু মানে অবয়বটা কেমন আমি
ওভাবে বোঝাতে পারবেন না।
হ্যাঁ, বোঝাতে পারবো। তো আমি মানে তখন যে কাঁথাটা নেব গায়ে দেবো এইটুকু শক্তি তো পাচ্ছি না, মানে হাত পা নাড়ানোর শক্তি পাচ্ছি না, পাশে আমার হাজবেন্ড শুয়ে আছে তাকে যে ডাকবো সেই মানে সেই রকমের আমার নাই। তো আমি ওই রকম অবস্থায় কি করব কি করব মানে কি হবে এটা বুঝতে বুঝতেই দেখি কি আমার আমি দেখছি যে একটা হাতের মতো মানে কালো একটা কিছু আমার পায়ের কাছে আসছে। হ্যাঁ, মানে আমি তখন কি যে একটা অবস্থার মধ্যে যাচ্ছে আমার, এবং পায়ের কাছে এসে একটা খোঁচা দিল। খোঁচা দেওয়ার সাথে সাথে আমি তো চিৎকার টিৎকার দিয়ে মানে বিচ্ছিরে একটা অবস্থা, আমার হাজবেন্ডও উঠে গিয়েছে, আমি বলি লাইট জ্বালাও, ও তো আমার বলার আগে সাইড ল্যাম্পটা জ্বালানো শেষ, অন্য লাইট গুলো জ্বালালো, ভাবছে যে মানে আমি কোনো একটা প্রবলেম হয়েছে কিনা। তারপরে আমি বললাম যে এই অবস্থা, তুমি লাইট জ্বালাও, কেউ একটা ঘরে আছে, আমি তো চিৎকার করেই যাচ্ছি, মানে আমি নিজেও বুঝছি না আমি পাগলের মতো চিৎকার কেন করছি, মানে জিনিসটা আছে আমি এইটুকু শুধু বোঝানোর চেষ্টা করছি। ও তো উঠে সাথে সাথে ইন্টারকমে ফোন দিল, সব লাইট জ্বালালো, নিচের থেকে দারোয়ান টারোয়ান সব আসলো, আমি দোতলায় থাকতাম তখন, তো সবাই মিলে খোঁজাখুঁজি করলো, আমি বলছি ঘরের মধ্যে আছে, খাটের তলা টলা সব দেখলো, বারান্দা পুরো বাড়ি, এমন এমনকি মানে বিল্ডিং এর বাইরে টর্চ দিয়ে পর্যন্ত সমস্ত বিল্ডিং দেখা হলো যে কেউ বাইরে চলে গেছে কিনা বা কিছু। তো সবাই তখন আমাকে বুঝাচ্ছে যে আসলে কিছুই হয়নি, শুধু শুধু তুমি মানে কোনো স্বপ্ন টপ্ন দেখে এরকম করছো। তো এরকম পরিস্থিতি যখন হলো আমার কথা কেউ বিশ্বাস করলো না, আমাকে এমন ভাবে বোঝানো হলো, আমারও তখন নিজের উপরে ইয়ে আসছে যে আসলেই কি আমি তাহলে স্বপ্নই দেখলাম কিনা। তারপরে সবাই দারোয়ান টারোয়ানও চলে গিয়েছে, আমরা ঘুমোতে আসবো, হঠাৎ করে আমি তাকাই দেখি আমার ওই খাটের নিচে যেখানে ওই অন্ধকারটা বসেছিল ওই জায়গাটায় অনেকগুলো টুথপিক ফেলানো। টুথপিক ফালানো দেখে তখন আমার মানে আমি যে আসলেই সত্যি কিছু আমার পায়ের কাছে খোঁচা দিয়েছিল বা কিছু, সেই জিনিসটা আমি আরো ক্লিয়ার হয়ে গিয়েছি।
কারণ এটা আপনাদের বাসার না?
না, আমার বাসার না, আমার বাসার টুথপিকই বা যদি কোথাও থাকে রান্নাঘরে বা
সেটা ওখানে আসবে কিভাবে,
ওখানে আসবে কি করে,
সেটাই
এভাবে ছড়াই ছিটাই থাকা মানে এইটা তো মানে সম্ভবই না। তো আমি তখন ওর বাবাকে বললাম যে দেখো, ওর বাবা আমি তো ঘটনাটা তো এর আগে বলে যাচ্ছি যে আমার পায়ে খোঁচা দিয়েছে, আমার পায়ে কিছু একটা খোঁচা দিয়েছে, আমি নিজে আমি স্পষ্ট বুঝেছি আমার পায়ে খোঁচা দিয়েছে, কিন্তু ওই জিনিসটা তো তখন সবাই উড়াই দিল, আমার বিশ্বাসই করলো না। তো যখন টুথপিক গুলো আমি দেখালাম যে তখন আমার হাজবেন্ডও বুঝলো হ্যাঁ আসলে কিছু একটা হয়েছে। তো তারপরেও রাতের বেলা ঘুমাতে হয় মানে রাতটা তো কাটাতে হবে এরকম আমরা ঘুমোলাম। তারপরে দুই দিন কি তিন দিন পরে আমার পাঁচতলার এক আন্টি ওনার মেয়েকে নিয়ে, ওনার মেয়ের নাম মৌ, ওনাকে নিয়ে আমার বাসায় বেড়াতে এসছে। তো আমার আম্মা তো ঢাকায় থাকে না, আমি মোটামুটি কোনো কিছু হলে আমি আন্টির সাথে শেয়ার করি। তো আমি ওনাকে বললাম যে আন্টি এরকম এরকম হয়েছে, পুরো ডিটেলস আমার কি হয়েছে না হয়েছে পুরোটাই বললাম সবকিছু। হ্যাঁ, যখন আমি বলা শুরু করেছি বলা থেকেই ওরা মা মেয়ে শুধু হাতটা দুজনা ধরছে আর দুজনা দুজনার দিকে তাকাচ্ছে। আমি মানে বুঝছি না যে ওরা এরকম করছে কেন। তারপর আমি পুরো ঘটনা বলার পরে আন্টি আমার পাশে আমার সোফা এসে বসলো, আমার পাশে এসে বসে আমার হাতটা ধরে বললো যে মা এরকম ঘটনা আমার সাথে এর আগে 4-5 বার হয়েছে
এই বাসাতেই।
আচ্ছা, এবং আমি এই জিনিসটা আমার হাজবেন্ড থেকে শুরু করে সবাইকে বোঝানোর, মানে আমার বাচ্চা কাচ্চা সবাইকে বোঝানোর চেষ্টা করেছে, সবাই এটা হাসি ঠাট্টা উড়াই দিয়েছে এবং মানে তোমার এটা একটা ভুল ধারণা বা তোমার মানে হয় না, মানে এগুলো নিয়ে মানুষ তো আসলে বিশ্বাস করতে চায় না এরকম কিছু। তো তখন বলার পরে, আর ওনার মেয়ে যেহেতু ছিল, ওনার মেয়ে আমার কথা শোনার পরে আরেকটু বুঝলো যে না আসলে কিছু একটা হচ্ছে। তারপর উনি বললো যে দেখো তোমার এই ব্যাপারটাও কেউ বিশ্বাস করুক না করুক, আমি জানি এটা কতটা সত্য।
খুবই ভয়ঙ্কর আসলে, এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কলে থাকার জন্য। ইনশাল্লাহ কোন একদিন হয়তো স্টুডিওতে আপনার সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ।
তো আমরা কথা বলছিলাম এবং আমরা শুনলাম একটা ভয়ঙ্কর ঘটনা। তো আপনি যদি ঘুম ভেঙে উঠে দেখেন যে আপনার পাশে, আপনার পায়ের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছেন, কালো কোনো একটা অবয়ব, এবং আপনাকে টোকা দিচ্ছে বা ডাকছে আপনাকে বা আপনাকে আঘাত করছে, ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। এই যে বাবু ভাই, আমরা যে একটা জিনিস শুনলাম, এই যে একটু আগে শুনলাম যে পায়ের কাছে দাঁড়িয়ে থাকে, কোনো সময় মাথার কাছে দাঁড়িয়ে থাকে একটা অবয়ব, ঘরের মধ্যে ঢুকে পড়ে, এইগুলোও তো আসলে জিন দ্বারাই হয়, তাই না?
স্ট্রেট বলে জিন, জিনের মধ্যে অনেক প্রকার,
অনেক ধরনের প্রকার আছে, কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় যে এটা জিন।
হ্যাঁ, অবশ্যই জিন, আমি নিজেও দেখেছি।
আচ্ছা,
বলেছি অতীতে।
আচ্ছা, যারা 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 বলেন যে এটা একটা সেই ইলিউশন, তাদেরকে আপনি কি বলবেন?
ইলিউশন মানুষ তো অনেক ব্যাখ্যা দেয়, যখন কোনো ব্যাখ্যা না থাকে তখন
ইলিউশন। সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল কাম ব্যাক টু ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার ঘটনা বলবেন, আপনি আপনার মা কে নিয়ে একটা ঘটনা বলবেন, রাইট? তো আপনার ঘটনা আমরা শুনে ফেলি। জি, খুব কাছ থেকে বলতে হবে প্লিজ।
আমার নাম সম্রাট, আমি আসছি পুরান ঢাকা থেকে।
জি।
তো ভাই, এই স্টোরিটা আম্মুর থেকে কালেক্ট করা।
জি।
তো ওনাদের সময়ে, তো অনেক আগে,
জি,
আম্মু, নানা ভাই, নানু সবাই মিলে, খালা মুন্নিরা মিলে বিয়ে, একটা অনুষ্ঠানে বিয়ের দাওয়াত খেতে গেছে।
জি।
তো এখনকার যে কমিউনিটি সেন্টার গুলো, আর ওই টাইমের কমিউনিটি সেন্টার গুলো অনেক ডিফারেন্স ছিল, সেম না।
জি।
ওই টাইমগুলোতে ওনাদের বাচ্চাদের খেলার জন্য একটা আলাদা স্পেস, এই খেলার জায়গা ছিল। তো আম্মুরা, খালামুনিরা সবাই গেল ওই যেখানে খেলতেছিল, জায়গাটা একটু গাছ টাছ জঙ্গলের মতো ছিল। তো আসলো বিয়ের দাওয়াটা খেয়ে, যখন বাসে আসলো তখন থেকে আসল ঘটনাটা শুরু।
জি।
তো সবাই, নানা ভাই, নানু ঘুমাতো দুই তালায়, আর আম্মুরা, খালামুনিরা ঘুমাতো এক তালায়। তো হঠাৎ করে রাতের বেলা গেট নক করছে, 3টা বাজে গেট নক করছে, নানু গেটের বাইরে আম্মুকে ডাক দিতেছে হঠাৎ করে। তো আম্মু বলতেছে কে কে, তো নানু বলে যে আমি, গেট খোল। তো আম্মু বলতেছে যে আমি, আপনি এত রাতে কেন আসছেন? তো বলতেছে ওর বাথরুমে যাবি না, ঘুমায় গেছিস, বাথরুমে তো যাস নাই। তো আম্মু বলতেছে না, আমি বাথরুমে যাবো না। তারপর নানু জোর করে একরকম গেট খুলে আম্মুকে বের করে বাথরুমে নিয়ে যায়। আর যে উনাদের বেডরুম আর ওয়াশরুমের মধ্যে একটু হেঁটে যেত, তো মাঝখানে জায়গা ছিল। তো বাথরুমে যখন মাম ঢুকে, ঢুকার পরে গেট বাইরে থেকে লাগা দেয় সাডেনলি। তখন মাম ভয় পায়, বললে ভয় পায় চিল্লাচিল্লি করে বলতেছে আমি, গেট খুলেন, আমি গেট খুলেন, কি করতেছেন, গেট লাগা দিলেন কেন বাইরে থেকে? ঠিক এতটুকু বলার পরপরই আমি চোখ যখন ওই বাথরুমের যে ইগুলো থাকে, তাকগুলো থাকে, যেখানে আমরা এই সাবান টাবান রাখি, তো ওখানে তাকা দেখে খুবই কুশ্রিত নোংরা একটা অবয়ব, পুরো শরীর লোমশ। ওনার চোখ দেখা যাচ্ছে, চোখগুলো খুব লাল লাল, খুবই ভয়ঙ্কর, মুখ দিয়ে ডিসক্রাইব করার মতো না। উনি আমার দিকে তাকায় খুব নোংরা ভাবে, খুব কুশ্রিত ভাবে হাসতেছিল। ভয়, আমি তখন একটু সাহস, পুরো ঢাকা মানুষ তো, একটু সাহস দেখাই, গেট নক করছে, বাইরে আইতেছে, গেট খুলেন, গেট খুলেন করতে করতে আল্লাহ রহমত নাকি কোন মতে গেটটা খুলছে। গেটটা খুলে আম্মু দিছে এক দৌড়, দৌড় দিয়ে দুতলায় নানা ভাই নানু ঘরে, গেট বাড়িতেছে, গেট বাড়িতেছে। তো নানা ভাই নানু গেট খুললো, গেট খোলার পরই মামার ফার্স্ট কথা ছিল, আপনি এইভাবে আমাকে গেট লাগে কই চলে গেলেন, গেট লাগা দিলেন কেন বাথরুমের মধ্যে ঢুকে? তো নানু, নানা ভাই দিকে তাকে বলতেছে কই, আমি তো গেট টেট কোনো লাগাই টাকাই নেই। তো বলে হ্যাঁ, আপনি তো এটা করছেন, আর এত তাড়াতাড়ি শাড়ি বদলাইলেন কেমনে? আপনি একটাকে সাদা শাড়ি পরা ছিলেন, এখন আবার এই শাড়ি এত তাড়াতাড়ি কেমনে পরলেন? তখন উনাদের বুঝতে দেরি হলো না যে এটা কি। তো সাথে সাথে আমাদের এখানে ভয় পেলে খুঁটচুন গরম করে ওটার মধ্যে লবণ দিয়ে জিবলার মধ্যে দেয়, ভয় বলে কমে। রাতে এটা করা হলো, সকালে ওস্তাদ জি খবর দেওয়া হলো যে কি নাকি এরকম হলো ঘটনাটা ব্যাখ্যা করা হওয়ার পরে ওস্তাদ জি আমার সাথে কথা বললো আর উনি উনার মতো করে ই করলো, তারপরে বলতে ই করলো, তারপরে হুজুর যেটা বললো যে যা ছিল ওই বিয়া বাড়ির ওই যেখানে খেলতে গেছিল ওইখান থেকেই আম্মুর সাথে করে আসছে জিনিসটা, আর এটা আম্মুর কপাল নইলে আল্লাহ রহমত
সোহেল রানা এবং এমডি রাহাত খান শোভন আছেন আমাদের সঙ্গে, স্বপ্নীল জাবেদ আমাদের সঙ্গে আছেন, এবং অস্ট্রেলিয়া থেকে এত ঘটনা কেন ভাই, কোন প্রবলেম আছে আপনার? আমি ঠিক জানি না, মানে অস্ট্রেলিয়া থেকে যদি আসে কি প্রবলেম আমি বুঝলাম। এমডি রিফাতুল ইসলাম মতিঝিল থেকে আমাকে লিখেছেন, রামিসা হোসেন আমার সাথে আছেন, আমার সঙ্গে আছেন দেবাশিস নদী নন্দী এবং শুনছেন তিনি আমাদের সঙ্গে, এবং আমাদেরকে তিনি বলছেন যে সে মানে আমাদের সাথে তিনি আছেন, এবং আমাদের সঙ্গে আব্দুর রাজ্জাক বিপ্লব রংপুর থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আশিক আহমদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আসাদুজ্জামান খান রনি, আমাদের সঙ্গে আছেন রবিন রানা, মোর্শেদ রিফাত আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও অভি আচার্য আমার সঙ্গে আছেন, প্রিয় ধ্রুবতারা, এছাড়াও এমডি রুহুল আমিন আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন শীতের মধ্যে গরমের অনুভূতি ভালো হচ্ছে রাসেল ভাই। আমাদের সঙ্গে আছেন ফয়েজ আহমেদ আকাশ, এবং আজকের লাস্ট যে স্টোরিটা সেটা অসম ছিল, যেটা আমরা ফোনে শুনলাম সম্ভবত আপনি সেটার কথা বলছেন, এস এম ইসমাইল হোসাইন আমাদের সঙ্গে আছেন, ফয়েজ আহমেদ আকাশ আমাদের সঙ্গে আছেন, এমডি রাহাত খান আমাদের সঙ্গে আছেন, আনামুল হোসাইন ইমরান আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোহাম্মদ আনার হোসেন আমাদের সঙ্গে আছেন, ফজলে রাব্বি, এছাড়াও আছেন মনিরুল ইসলাম মুন্না আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, রাকেশ মহিন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসতে পারেন দুটো পেজে, আমাদের পেজ হচ্ছে www.facebook.com/radio.foodtend www.facebook.com/bhutfm.rasel। তো আপনার বাবু ভাই ওনার ঘটনা তো আপনি আগেও শুনেছেন, আমরা ভিডিওতে আপনারা ওইটা নিয়ে ডিসকাস করছিলাম, তো এই যে দুটো ঘটনা কিন্তু মোটামুটি সিমিলার তাই না? ফোনে আমরা যেটা শুনলাম ওটা তো ফোন, যেটা আমরা শুনলাম যে পায়ের কাছে কিছু একটা দেখেছেন, ওনার মা দেখেছেন বাথরুমে, তো একটা বাসার মধ্যে আমার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে একটা বাসার মধ্যে কোন প্লেসগুলোতে আসলে এই ধরনের জিনিস দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি?
আচ্ছা, অ্যাকচুয়ালি বাসাটা কিন্তু বেশিরভাগ সময় প্রোটেক্টেড হয়ে যায়, মানে একজন মানুষ যখন একটা গ্রুপ অফ পিপল থাকে বা ফ্যামিলি থাকে তারা কিন্তু মোটামুটি ধর্মীয় চর্চা করে,
এবং আমি শুনেছি যেখানে যেখানে আজানের শব্দ যায় সেখানে সেখানে হয়তো
হয় না। আবার তারপরে অনেক বাসা আছে আপনি জানেন যেখানে এরকম সমস্যা থাকলেও অনেক সময় কোন ধর্মীয় মানুষই এটাকে
বন্ধ করে দেন,
কারণ এটার কারণটা হচ্ছে যে অনেক সময় বাসাটা এমন একটা জায়গায় তৈরি হয় যে জায়গাটার মধ্যে কোন রকম এই ধরনের জিনিসের আবাস ছিল বা এলাকা ছিল বা রাউট ছিল, চলাফেরার রাস্তাটা ওইটা হয়ে যায়, চলাফেরার রাস্তা কিন্তু অনেক সময় নর্মাল একটা বাসাও হয়ে যায় যখন নাকি সেখানে কেউ না থাকে, খোলা পড়ে থাকে, অ্যাবান্ডন অবস্থা থাকে, সেটা হয়ে যায়। বাট বন্ধ করলেই বা দোয়া পড়লেও একটা জিনিস কিন্তু কখনোই বন্ধ হয় না, সেটা হচ্ছে বাথরুম।
আচ্ছা, এটা খুব ভয়ঙ্কর জায়গা,
একটা বাজে জায়গা, কখনোই দেখবেন না কোন হুজুর যে বাথরুম বন্ধ করছেন, কারণ ওইখানে যেতে গেলে আপনাকে কিন্তু মানে আমি এজ এ মুসলিম আমি যেটা জানি দোয়া পড়ে যেতে হয়, আমাদেরকে দোয়া পড়ে যেতে হয়, এবং ক্রিশ্চিয়ান নীতি কিন্তু সবসময় তারা প্রে করে যারা
টোকা দিয়েও আমি শুনছি দোয়া পড়ে তিনটা টোকা দিতে হয়,
তাদেরও কিন্তু কিছু নিয়ম আছে
ইউজ করা,
আমরা যখন এগুলো মানি না তখনই কিন্তু এসব জিনিস দেখি।
আচ্ছা, ওকে, আই উইল গেট ব্যাক টু ইউ, আমরা চলে যাব আমাদের নেক্সট গেস্টের কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আপনি এই জি আপনি আপনার ঘটনাটা জানান, এবং তার আগে সবার আগে আপনি নাম এবং কোথা থেকে এসছেন সেটা আমাদের বলুন, এবং আপনার যদি দেখতে চান যে এখন কি ঘটনা বলছেন এবং সেটা আপনি দেখতে পাবেন, কারণ তিনি তার পরিচয় একবার ক্যামেরার সামনেও দিয়েছেন, আপনার নামটা প্লিজ একটু বলুন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শিশির বলছি, আমি উত্তরা 9 নম্বর সেক্টর থেকে এসেছি।
জি,
সবাইকে শীতের শুভেচ্ছা, এবং এই প্রথম বাবু ভাইকে আমি সরাসরি এড্রেসিং গুলা করতে দেখলাম, আসলে আমি অনেক লাকি, কারণ ওনার স্পিচিং গুলো আমি শুনতাম আগে অন দা অন ইয়ারে, বাট এই প্রথম আমি ওনাকে সরাসরি দেখলাম এবং ওনার এড্রেসিং গুলো শুনছি, আসলে আমি আই এম রিয়েলি লাকি দ্যাট আই গেট হিম ইন পার্সন। এনিওয়েজ, আমি আমার যে ঘটনাটা এটা আমার অফিসকে মূলত কেন্দ্র করে ছোট একটি ঘটনা, সেটা আমার অফিস নর্মালি শুরু হয় 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তো 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো আমি বের হই যেহেতু একটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, তো এখানে আমাদের অফিসের পরেও কিছু সময় স্টে করা লাগে,
আচ্ছা,
অথবা ঘন্টাখানেক বা এই সময়। তা এখন এই আমি আমার যে ঘটনাটা আমি এক্সপিরিয়েন্স করছি এটা হচ্ছে ঠিক এক মাস আগের ঘটনা। তখন দিনটা ছোট হয়ে আসছে, দিনটা ছোট হয়ে আসছে, এবং তখন সোয়া 5টা কি 5:30টায় আজান দেয় এরকম মাগরিবের আজান। তা আমি অফিস শেষ করার পরে, মূলত আমাদের অফিস এটা একটা লিয়াজ অফিস, এখানে পিপল ক্রাউড একটু স্বাভাবিক অফিসের একটু কম, তো আমাদের চার পাঁচজন যারাই আমরা আছে, আমি সিনিয়র হিসেবে ওইখানে অথবা কিছুক্ষণ বেশি স্টে করি। তো আমি মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ার পর পরই হঠাৎ করেই আমি ওই আমার রুমে ল্যাপটপে বসে কাজ করতেছি, হঠাৎ করে দেখি যে পাশ থেকে অনেক জোরে, আমাদের একটা স্টোর রুম আছে, যদি ওইটা 2400 square feet একটা জায়গা, কিন্তু আমার রুমটা থেকে একদম পাশেই স্টোর রুমটা, এইখান থেকে প্রচুর জোরে আওয়াজ শোনা যাচ্ছে, অনেক জোরে জোরে ঠক 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 এরকম আওয়াজ শোনা যাচ্ছে। এমন মনে হচ্ছে যে ওইখানে কাজ করতেছে, রিনোভেট করতেছে কোন একটা কিছু। তো ফাইনালি প্রায় এটা 5 থেকে 7 মিনিট 10 মিনিটের মতো এটা এক্সিস্ট করছে এই ঘটনাটা, এবং এটা এর আগেও 2-3 বার আমার কানে আসছে, এবং আমার অন্যান্য কলিগরাও এই সেম জিনিসটা এক্সপিরিয়েন্স করছে। তো আমি হয়তোবা মনে করছি যে এটা শালম ভাই আমাদের অফিসের কনজারভেন্সি আছে, উনি হয়তোবা এই ব্যাপারটা কোন একটা কিছু করছে বা উনি কোন রিনোভেশনের কাজে জড়িত সন্ধ্যার সময়। তো পরের দিন আমি জিজ্ঞেস করলাম ওনাকে সকালবেলা অফিসের সময় যে আপনি কালকে সন্ধ্যার সময় কোন রিনোভেশনের কোনো কাজ করছেন কিনা, তো উনি পরে বললো না আমি এই ধরনের কোনো রিনোভেশন কালকে আমি ছিলামই না, আমি অন্যদিকে ছিলাম। যাই হোক, তো উনি পরে বাইদা ভাই কথা প্রসঙ্গে উনি উনাকে জিজ্ঞেস করলাম যে কালকে এই ধরনের আওয়াজ শুনলাম, এবং এর আগেও আমরা কিছু কিছু ঘটনা এক্সপিরিয়েন্স করছি রসল ভাই, সেটা হচ্ছে আমরা যখন অফিসে বসতাম মাগরিবের আজানের ঠিক পরপরই ছাদের উপরে, আমাদের অফিসটার ইমিডিয়েট ছাদের উপরে কিছু আওয়াজ শোনা যেত, খটখট খটখট, বা আপনার আসবাবপত্র টানতেছে বা এরকমও শোনা যেত যে উপর থেকে কেউ লাফাচ্ছে, ঠপ 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 এরকম করে লাফাচ্ছে, এবং আবার এরকম মনে হতো যে ছাদের উপরে, ছাদটা কিন্তু পুরোটা বন্ধ আসল ভাই, এবং ওই ছাদ বন্ধ এরকম যে ওই ছাদের উপর কোনো লোকজন যায় না, এটা দোতলা বাড়ি, আমাদের দোতলায় আমাদের অফিস, নিচতলায় আরেকটা অফিস, রিয়াজ অফিস আছে। তো যেহেতু ছাদের উপরে কোনো লোকজন যায় না, স্বাভাবিক ওইখানে আওয়াজ হওয়ার কথা না, কিন্তু আমরা প্রায় সন্ধ্যার সময় দেখতাম যে থপ 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 এরকম আওয়াজ হয়, এবং মনে হয়তো যে উপরে কোন একটা পার্টি চলতেছে, কোন একটা বিশেষ কোন একটা প্রোগ্রাম হচ্ছে,
কোন একটা
অনুষ্ঠান হচ্ছে, এক্স্যাক্টলি। এবং আমরা সন্ধ্যার সময় প্রায় প্রায় আমি ম্যাক্সিমাম সময় আমি অফিসে থাকতাম, এবং মাগরিবের নামাজের পরপরই আমি অফিসে বসতাম, এবং আমার অফিসে তখন হয়তোবা 2-1 জন লোক থাকতো, সবসময় একটু নীরব থাকতো, যদিও খুব প্রম্প লোকেশন অফিসটা, কিন্তু ওই এরিয়াটা খুব নীরব একটু এরিয়া। এবং আমি নাম বলবো না, আমার ঠিক অপোজিটেই আপনার বেশ বাংলাদেশের রেপুটেটেড একটা ডেভেলপার কোম্পানি ওরা ডেভেলপ করছে একটা ফ্ল্যাট, ফুল কমপ্লিট 8-তলা বিল্ডিং, কিন্তু আমরা এই পাশে আমার অফিসের সামনেই একটা করই গাছ আছে, এবং ঠিক সামনে আমরা কিছু কুকুর, সবসময় কুকুর থাকবে, এবং ওইখানে একটা সিকিউরিটি আছে ইজাজ নাম, ওই সিকিউরিটি করে কি আপনার কুকুরগুলাকে সে প্রায় প্রায় সময় ওই কিছু একটা করে, বা কুকুরগুলো সবসময় তার আশেপাশে থাকে। এবং আমি একদিন আমাদের এক ফাইন্যান্সে জব করে এক আপু আছে, রুকসান আপু, উনি তেলের পিঠা নিয়ে আসছে, তেলের পিঠা নিয়ে আসছে, উনি তেলের পিঠাটা আপনার এই কনফারেন্স রুমের ঠিক পাশেই জানালা, জানালার পাশেই করে গেছে নিচে কুকুরগুলা। তো উনি চুল ছাড়া অবস্থায় উনি নর্মালি পিঠাটা খাইছে, দুপুরে লাঞ্চের পরপরই উনি পিঠাটা খাইছে, খাওয়ার ঠিক আধা ঘন্টা পরেই উনার পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা, মানে যেটা বলার বাহিরে, উনি ব্যথার চোটে এমন অবস্থা। উনি পরে আমাদের ওই মিস্টার লিম ছিল, উনি আমাদের কান্ট্রি ম্যানেজার, ওনাকে ইমার্জেন্সি লিভ নিয়ে উনি চলে গেছে মেডিকেল লিভ নিয়ে, এবং আমরা সন্ধ্যার সময় জানতে পারি যে উনি বাসায় যাওয়ার পরে উনার বমি হয়েছে, এবং উনি ব্যথার চোটে, উনি মনে করছে হয়তো কোনো মেইলি প্রবলেম, কিন্তু গাইনি স্পেশালিস্টের কাছেও গেছে, বা আমাদের বাংলাদেশ মেডিকেল ওইখানে ডক্টর আছে ওনাদের পরিচিত গেছে, এবং তারা 3 দিন উনি ওনার মাকে বাড়ি থেকে নিয়ে আসছে, কিন্তু কোন ডাক্তারের কোনো সলিউশন ফাইনালি কোনো কিছুই হয়নি, নাথিং। তারপর কি হল, 4 দিনের দিন উনি ওনার মা সহ ওইখানে কবিরাজ ছিল একজন, ওই কবিরাজ উনাকে পানি পড়া দেওয়ার পরে, ওই পানি খাওয়ার পরে, এবং উনি কলা, কাঁচা কলা পড়া যেটা, এবং কাঁচা কলা পড়া উনি সকালবেলা খালি পেটে ওই কলা খাইছে, খাওয়ার পরে ওনার বোধহয় ওই দিন উনি ঘুমাইতে পারছে। এটা একটা মানে রিসেন্ট একটা মারাত্মক একটা.
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ. আমরা চলে যাবো ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন. তবে তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio240.fm, which is bhutfm@radio240.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে. ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা. যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন. আমাদের দুটো ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio240 and www.facebook.com/bhutfm.rasel. আমরা চলে যাবো ছোট্ট বিরতিতে, ফিরে আসছি একটু পরে. স্টে টিউনড রেডিও 40 88 FM and 240
exclusively on fusionbd.com.
Boot FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময়ের রেডিও 40 88 FM. আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফএম. আমার সঙ্গে রয়েছেন মাসুম ভাই এবং আমাদের আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি. নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন, আপনারা সবাই জানেন. অ্যান্ড ইউ আর লিসনিং টু রেডিও 40 88 FM রাইট নাও. অ্যান্ড আমি যেটা করব সেটা হচ্ছে সরাসরি এখন একটা ডিরেক্টলি ইমেইলে চলে যাব. এই ইমেইলটা পড়ার পরে হয়তো আমরা বাবু ভাইয়ের কাছে একটা ছোট্ট ঘটনা শুধু শুনতে পারবো, তারপর আর সময় থাকবে না. সো আমি ইমেইলটা পড়ছি, ইমেলটা যেভাবে লিখেছেন সেভাবেই আমি পড়ছি. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি সবসময় আপনি ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে, তবুও জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন. আমি আশা করছি যে অবশ্যই ভালো আছেন এবং সবসময় ভালো থাকবেন সেই কামনাই করি. আমার নাম রাহুল, আমি যশোর সরকারি এমএম কলেজে অনার্স চতুর্থ বর্ষে বাংলা বিভাগের ছাত্র. আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা, কিন্তু আমার ফাইনাল পরীক্ষার কারণে অনেকগুলো এপিসোড মিস করেছি. আমার একটি ঘটনা আছে যেটা অনেকদিন ধরে লিখব করে লেখা হয়নি. এতদিন ঘটনাটি না লিখতে পেরে কেমন যেন একটা অস্থিরতা মধ্যে দিন কাটাচ্ছিলাম. আজ কেন যেন আমার সেই ধৈর্যের আর সীমা রইল না, তাই লিখতে বসে গেলাম. যাই হোক, আমি এখন সরাসরি আমার ঘটনায় যাচ্ছি, ঘটনাটি আপনি পড়ে শোনালে খুশি হব. ঘটনাটি আমাকে নিয়েই, আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা. আমার বাসা যশোরের বাঘ আঁচড়া নামক গ্রামে। ঘটনাটি যখন ঘটেছিল তখন আমার সময় আমার বয়স ছিল 3 কি 4 মাস হবে। সে সময় আমাদের বাসার আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না, যে বাড়িঘর ছিল তাও বেশ দূরে দূরে। আমাদের বাসাটি একতলা ছাদের ঘর, বাসার চারিদিকে বেশ ঘন বাগান ছিল। সে সময় আমাদের গ্রামের বিদ্যুতের ব্যবস্থাও ভালো ছিল না, সন্ধ্যা হলেই যেন চারিদিকে ঘন অন্ধকারের সাথে সাথে নেমে আসত ভয়। তাই সবাই বিকাল থাকতেই হ্যারিকেন টেমি পরিষ্কার করে তাতে কেরোসিন তেল ভরে রাখতেন। সন্ধ্যার পরেই চারিদিক জনকোলাহল আস্তে আস্তে কমে যেত, তারপর রাত 10টার পরেই পুরো নিস্তব্ধ। কিন্তু সন্ধ্যা নামতেই ঝিঝি পোকার ঘুঘুরা আর ঘুঘ্র পোকার ডাকে চারিদিকের পরিবেশ কেমন আরো ভয়ানক হয়ে উঠত। দূরে বাগানের ভেতর থেকে ধেয়ে আসা কুকুর আর শেয়ালের ডাক চারিদিকের পরিবেশ ভয়ের আভাস দিত। বাগানের ভেতর থেকে পেঁচা যেন ভয়ঙ্কর ডাক দিয়ে সবাইকে জানিয়ে দিত রাতের গভীরতা। রাত 12টা বাজা মানেই গভীর রাত। প্রতিদিন সন্ধ্যায় আগে থেকেই বিদ্যুৎ চলে যেত, আর হয়তো মাঝে মাঝে অল্প কিছু সময়ের জন্য বিদ্যুৎ আসত, যা মানুষের আর তেমন কোনো কাজে আসত না। তাই রাত 8টা 9টা বাজলেই সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমানোর জোগাড় যন্ত্র শুরু করত। আমার আর রাত 10টার ভেতরে যেন পুরো এলাকা শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে যেত। এমনি এক রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার মা আমাকে, মানে 3-4 মাসের শিশুকে নিয়ে ঘরে ঘুমোতে গেলেন। সেদিন ঘুমোতে একটু দেরি হওয়ায় ঘড়িতে সময় রাত 11টা কি 11টা 30 মিনিট এমন হবে। মা আমাকে নিয়ে ঘরের মেঝেতে বিছানা করে শুয়েছিলেন এবং আব্বা খাটের ওপর ঘুমাচ্ছিলেন। মা যেখানে আমাকে নিয়ে শুয়েছিলেন সেখান থেকে কিছু দূরে টেবিলের ওপর হ্যারিকেনের আলোটা কম করে জ্বালানো ছিল। মা আমাকে যথাসময়ে ঘুম পাড়াচ্ছিলেন এবং যতক্ষণ তিনি ঘুম পাড়াচ্ছিলেন তত সময় আমার বাবা গভীর ঘুমে তলিয়ে গেছেন। ঘড়ির কাটা টিকটিক শব্দে ঘুরে চলেছে। তারপর মায়ের চোখে আস্তে আস্তে ঘুমের তন্দ্রার মতো আসতে শুরু করল। তারপর শুরু হল আসল ঘটনা। মায়ের হঠাৎ ঘুম ঘুম চোখে বাইরে চোখ পড়ল। হ্যারিকেনের মৃদু আলোতে মশারির বাইরে মা তাকিয়ে দেখল একটা অস্বাভাবিক লম্বা আকৃতির কেউ যেন দাঁড়িয়ে আছে। মা খেয়াল করল সেটা মানুষের আকৃতির খুব গাঢ় ঘন কালো একটা ছায়া। মা দেখল সেই অবয়বটি ছায়ার মতো, যার দুটি লম্বা হাত বাড়িয়ে সে মশারির ভেতরে এগিয়ে আসছে। মশারির ভেদ করে সেই ছায়ার মতো লম্বা দুটি হাত এসে মায়ের গলা চেপে ধরল। মা জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করল, কিন্তু মায়ের গলা দিয়ে এক ফোঁটা শব্দ বের হচ্ছে না। মা যেন অনুভব করছিল কেউ তার বুকের ওপর পাথরের মতো ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখেছে। এত ভারী চাপ অনুভব করছিল মা যে তখন তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। মা তখন শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠে বসার চেষ্টা করছিল, কিন্তু মা তা পারল না। মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। তার চোখ দুটো বেরিয়ে আসতে চাইছিল। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হলে মানুষের কেমন অনুভূতি হয় সেটা কাউকে বুঝিয়ে বলতে হবে না। বাস্তবিক অর্থে এমন মুহূর্তের অনুভূতি লিখে বা মুখে বোঝানো কঠিন। আর এমন ঘটনা যার সাথে ঘটে সেই বুঝতে পারে অনুভূতিটা। মা আব্বাকে অনেক ডাকার চেষ্টা করছিল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। মায়ের মুখ দিয়ে তখন শুধু গুঙানির মতো আওয়াজ আসছিল। এভাবে অনেক সময় যাওয়ার পর হালকা মৃদু স্বর বেরিয়ে হয়ে আসলো। মা আব্বাকে বলল হ্যারিকেনের জোরটা বাড়িয়ে দিতে, কিন্তু গলা শোটা এত মৃদু ছিল যে আব্বার কান পর্যন্ত সেই শব্দ পৌঁছাল না। ওই মৃদু শব্দে, ওই মৃদু স্বরে আব্বার ঘুম ভাঙা তো দূরের কথা, আব্বা গভীর ঘুমে তলিয়েছিলেন। মা তখন আরো বেশি অসহায় বোধ করতে লাগলেন। তখন মায়ের পাশে শুয়ে থাকা তিন চার মাসের সেই শিশুটি অর্থাৎ আমি বলে উঠলাম, মা হ্যারিকেনের জোর বাড়াচ্ছে। মা বলল, তুই কি পারিস? ও বলল, হ্যাঁ পারি। এই কথা বলে সে মায়ের পাশ থেকে উঠে গিয়ে সোজা হ্যারিকেনের দিকে এগিয়ে গেল এবং হ্যারিকেনের দিকে হাত বাড়াল। আমার মা হঠাৎ তখনই তার চোখ খুলে গেল এবং ঘরের ভেন্টিলেটরের দিকে দেখল একটা ফুটবলের মতো আলো, একটা গোলাকার কিছু একটা ভেন্টিলেটরের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে গেল। আর তারপর মা স্বাভাবিক হয়ে যায়। হাঁপাতে হাঁপাতে সে উঠে বসে, পাশে তাকিয়ে দেখল শিশুটি যেভাবে শুয়েছিল ঠিক সেভাবেই শুয়ে আছে। আর হ্যারিকেনের কাছে কেউই ছিল না। মনে হয় মায়ের হার্ট অনেক শক্ত। অবিরাম চেষ্টার কাছে হার মেনে সেই শিশুর ছল ধরে হ্যারিকেনের জোর দেওয়ার নাম করে সে পালিয়ে গেছে। আর তারপর এক এক করে মায়ের মনে পড়তে লাগল, এত ছোট শিশুর তো কথা বলার কথা নয়। সে কিভাবে কথা বলল? সে তো হাঁটতে পারে না। তাহলে কিভাবে সে উঠে গিয়ে হ্যারিকেনের কাছে গেল? এসব নানা প্রশ্ন মার মাথায় উদয় হতে লাগল। কিন্তু ওই সময় মার যে সময়টা ঘটনাটা ঘটছিল কিছু মনে হয়নি। এসব নানা প্রশ্নের উত্তর মার আজও জানা হয়নি। মার সাথে ঘটে যাওয়া সেই শ্বাসরুদ্ধকর ঘটনা এখনো মার যখন মনে পড়ে তখন মা শিউরে ওঠেন। এসব অদ্ভুত ঘটনার সাথে তার সাথে কেন ঘটেছিল, কেন ঘটে, এটা মা জানেন না। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে এরকম শ্বাসরুদ্ধ ঘটনা মানুষের সাথে ঘটে, এবং যখন ঘটে তখন তিনি বুঝতে পারেন কতটা ভয়ঙ্কর সে সমস্ত ঘটনা। এসবের উত্তর জানা থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। হয়তো আমাদের মনের ব্যাখ্যা আলোচনার মাধ্যমে কোন এক সময় এসব কিছু সূত্র বা রহস্য উদ্ঘাটন হতে পারে। আমি রাহুলকে অনেক ধন্যবাদ জানাবো যিনি লিখেছেন এই ঘটনাটি, এবং প্রত্যেকেই আপনি আপনার ঘটনাটা লেখার পরে মনে হয় একবারও পড়েননি, একটু পড়ার পরে একটু দেখবেন যে কোথাও কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, মানে একটু তাহলে আমাদের একটু সহজ হয় অনেয়ারে পড়তে। এনিওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। অ্যান্ড আমরা চলে যাবো একটা বিরতিতে, তবে তার আগে আমার কাছে ফেসবুকে যারা লিখছেন, না এটা ফিরে এসেই বলি, একটা ছোট্ট বিরতি নেই এবং তারপরে বাবু ভাইয়ের একটা ঘটনা শুনবো আমরা, তারপরে আজকের ভূতাফেমের এই এপিসোডটি শেষ হয়ে যাবে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড জু ফুর্তি।
নীল ফামারি যেতেই তো
7 ঘন্টা 55 মিনিট, 356 কিলোমিটার।
ওকে, বাট টিকিট
7টা বাসে 4টা, 8টা বাসে 6টা সিট এখনো আছে।
ভয়াবহ ঠান্ডা,
দিনে 26 রাতে 13 ডিগ্রি।
তাই বলে এত ফাস্ট?
আমার হাতে বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্ক।
এখন গ্রামীণ ফোনে এক ইন্টারনেট প্যাক 2টা কিনলে 1টা ফ্রি। বিস্তারিত grameenphone.com.
নীল ফামারি যেতেই তো
7 ঘন্টা 55 মিনিট, 356 কিলোমিটার.
ওকে, বাট টিকেট
7টা বাসে 4টা, 8টা বাসে 6টা সিট এখনো আছে,
বাট ভয়াবহ ঠান্ডা,
দিনে 26 রাতে 13 ডিগ্রি.
তাই বলে এত ফাস্ট?
আমার হাতে বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্ক.
এখন গ্রামীণ ফোনে এক ইন্টারনেট প্যাক 2টা কিনলে 1টা ফ্রি. বিস্তারিত grameenphone.com.
নীল ফামারি যেতেই তো
7 ঘন্টা 55 মিনিট, 356 কিলোমিটার.
ওকে, বাট টিকেট
7টা বাসে 4টা, 8টা বাসে 6টা সিট এখনো আছে,
বাট ভয়াবহ ঠান্ডা,
দিনে 26 রাতে 13 ডিগ্রি.
তাই বলে এত ফাস্ট?
আমার হাতে বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্ক.
এখন গ্রামীণ ফোনে এক ইন্টারনেট প্যাক 2টা কিনলে 1টা ফ্রি. বিস্তারিত grameenphone.com.
নীল ফামারি যেতেই তো
7 ঘন্টা 55 মিনিট, 356 কিলোমিটার.
ওকে, বাট টিকেট
7টা বাসে 4টা, 8টা বাসে 6টা সিট এখনো আছে,
বাট ভয়াবহ ঠান্ডা,
দিনে 26 রাতে 13 ডিগ্রি.
তাই বলে এত ফাস্ট?
আমার হাতে বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্ক.
এখন গ্রামীণ ফোনে এক ইন্টারনেট প্যাক 2টা কিনলে 1টা ফ্রি. বিস্তারিত grameenphone.com.
নীল ফামারি যেতেই তো
7 ঘন্টা 55 মিনিট, 356 কিলোমিটার.
ওকে, বাট টিকেট
7টা বাসে 4টা, 8টা বাসে 6টা সিট এখনো আছে,
বাট ভয়াবহ ঠান্ডা,
দিনে 26 রাতে 13 ডিগ্রি.
তাই বলে এত ফাস্ট?
আমার হাতে বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্ক.
এখন গ্রামীণ ফোনে এক ইন্টারনেট প্যাক 2টা কিনলে 1টা ফ্রি. বিস্তারিত grameenphone.com.
রেডিও 88.0 FM.
ভূত FM. The night comes alive with grameenphone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM. আমি রাসেল আছি, সাথে দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন, এবং জমজমাট হয়ে উঠেছে শীতের রাতে আজকের ভূত FM. একটা দুঃখের সংবাদ আপনাদের সবাই জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের একজন খ্যাতনামা এবং সবার সম্মানের সবার শ্রদ্ধার পাত্র, আমাদের খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকী, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আজকে কালকে রাত 2টার দিকে ঘটনাটা ঘটেছে, এবং আমরা শ্রদ্ধা করে তাকে স্মরণ করছি, এবং আমার মনে হয় যে মানুষ যখন অন্য পৃথিবীতে চলে যান, না ফেরার দেশে চলে যান, তখন তিনি তারও বেশি হৃদয়ের কাছে চলে আসেন, তাকে বেশি বেশি করে আরো বেশি মনে পড়ে, এবং তার যে সৃষ্টি, তার যে গান, তার যে বাঁশির সুর, তা সারা জীবন আমাদেরকে মানে তাকে ভুলতে দেয়া তো অসম্ভব ব্যাপার। আমরা গভীর শ্রদ্ধার সাথে ভূতফেম টিম স্মরণ করছি বারী সিদ্দিকীকে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের লিখে পাঠাচ্ছেন, এবং রেজাউল খান আমাদের লিখেছেন দেখতে পাচ্ছি শেষ বিকেলের সূর্য, আলামিন রকি আমাদের ইন্ডিয়া থেকে শুনছেন অ্যাপ দিয়ে, এবং তিনি অ্যাপের ছবি আপলোড করেছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি। এছাড়াও রাহুল লিখেছেন এবং অনেক সুন্দর লাগছে, তিনিও অ্যাপ দিয়ে শুনছেন এবং অ্যাপের ছবি আপলোড করেছেন। ব্ল্যাক শ্যাডো তমা লিখেছেন, ভালো লাগছে আরও শুনতে চাই। স্বাধীন রহমান আমাদের সঙ্গে আছেন সৌরভ রহমান, এছাড়া আমাদের সঙ্গে আছেন এম ডি হৃদয় রানা, নিয়ন আমাদের সঙ্গে আছেন, সজল ইসলাম আমাদের সঙ্গে আছেন, লিমন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি মনিরুজ্জামান, মুন্না সরকার, এছাড়াও আমাদের সঙ্গে ভূত FM যে পেজ আছে, ভূত FM এতক্ষণ রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছিলাম, ভূত FM যে পেজটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি অনেকে আছেন, এবং আমাদের সঙ্গে অনেকেই এই মুহূর্তে কিন্তু অ্যাপ দিয়ে শুনছেন, যেটা অনেক ভালো লাগার একটা বিষয়। তো ভূত FM এর পেজে যারা আছেন তাদের কমেন্টগুলো আমরা পড়ব, তার আগে বাহুয়ার শেষ ঘটনাটা শুনে আসি, একটু ছোট হবে ঘটনাটা যেহেতু টাইম বেশি নেই, তারপরেও একটা ভালো ঘটনা আমরা শুনতে চাই।
ওকে রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে উত্তম কুমার নামে,
জি,
সে আপনার থাকে হচ্ছে ঢাকার বাইরে,
জি,
তার কাহিনী, সে যখন নাকি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, সে সময় তার কাহিনী,
জি,
আজ থেকে প্রায় 5-10 বছর আগের মতো,
জি।
যাই হোক, তো উত্তম কামাররা থাকতে হচ্ছে বেশ গ্রামে আর কি, সেই গ্রামটা মোটামুটি আন্ডার ডেভেলপ ছিল, সেখানে বিদ্যুৎ বা এগুলো ছিল না আর কি, এরকম একটা জায়গা, এবং ওখানে রাতের বেলা সবাই আর্লি ঘুমিয়ে পড়ত।
আচ্ছা,
কাহিনী বলার কারণ হচ্ছে কাহিনীর অংশ এটাই।
তো
উত্তমরা ওখানে থাকতো, তার এক চাচা ছিল, মানে কাকা বলে তারা, মানে খুব হাঁপানির অসুখ ছিল তার।
আচ্ছা।
এবং সে অসুস্থ ছিল, কাশত, শ্বাসকষ্ট হতো, মাঝে মাঝে মরি মরি অবস্থা হয়ে যেত, বাট তারপরও তারা এটা তাকে আবার সুস্থ হয়ে যেত আর কি।
আচ্ছা।
তো একদিন রাতে ওরকম শীতেরই রাত ছিল গ্রামে, এবং বেশ আপনার শীতের সময় তার হাঁপানির প্রকোপ খুব ওঠে। তো তার কাকা খুব খুব অসুস্থ হয়ে গেছে এবং সন্ধ্যার থেকে খুব মানে নরম অবস্থা, এবং তার বিছানা থেকে উঠতে পারছে না, হাঁপানির রোগ। তাকে লেপ চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং ওরা চেষ্টা করছে রুমের ভেতরে যত রকম একটু আলো টালো জ্বালিয়ে একটু গরম রাখা যায় রুমটা, এরকম একটা অবস্থা। তো এরকম রেখে তারা বাসায় বসে আছে এবং উত্তমকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ছোট মানুষ, তুমি তোমার কাকার আশেপাশে থাকো, তার যখন খারাপ অবস্থা হয়, পানি যেতে পারে, কোনো সমস্যা হতে পারে, তুমি তাকে দেখবে। তো যাই হোক, এরকম একটা সময় তো ও কাকার পাশে বসে আছে, কিছু করার নেই এবং ওখানে বিজলি বাতিও নেই, ও বসে ওই আলোর মধ্যে বসে একটা গল্পের বই পড়ছে আর কি। তো এরকম সময় দেখে এক সময় কাকা কাশি শুরু করলো, কাশতে 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 বললো যে আমাকে বাথরুমে নিয়ে যা। তো উনি চিন্তা করলো যে আমার এখন এই রাতের বেলা ওনাকে নিয়ে যাব, বাইরে উনি উঠতে পারে কিনা। তারপর অনেক ই করে সে তার কাকাকে ধরলো, ধরে উঠালো, উঠায় দেখে যে যখন সে তার কাকাকে নিয়ে যাচ্ছে, বেশ আপনার কাকা কাঁপছেন, থরথর করে কাঁপছেন এবং শ্বাস জোরে জোরে নিচ্ছেন, খুব খারাপ অবস্থা। তো বলে উনি বলতেছে, কাকা ঠিক আছে, তোমার আর কিছু লাগবে, মালিশ করা লাগবে, বলে না আমার বাথরুমে নিয়ে যাও। তো উনি কষ্ট করে উত্তম তার কাকাকে টেনে টেনে, মানে অনেক কষ্ট হচ্ছে, নিয়ে বাথরুমের দিকে যাচ্ছে। তো বাথরুমে গেল, কাকাকে বাথরুমে ঢুকাই দিয়ে সে ভেতরে বাইরে এসে দাঁড়ায় আছে। তো ভেতরে মানে ও ওয়েট করতেছে কাকা কখন শব্দ দিবে, কি করবে তখন। তো বসে আছে হঠাৎ সে শুনতে পাচ্ছে তাদের বাথরুম যেটা ছিল ঘরের পাশ থেকে একটা হাঁটার রাস্তা ছোট, বেশ কিছু দূর দিয়ে আপনার বাথরুম, ওখানে বাথরুমগুলো ঘর থেকে একটু দূরেই রাখা হয়।
আচ্ছা।
যদিও তাদের নাকি খুব ভালো পাকা বাথরুম ছিল বাইরে। তো হঠাৎ করে ও শুনতেছে ওদের ঘরের এই সাইড থেকে, মানে যেখানে নাকি ওদের একটা রান্নাঘর আছে, সেখান থেকে একটা মানে হাসি শব্দ, কুকুক করে হাসতেছে এবং বেশ বৃদ্ধ টাইপেরই গলা, একজন মানুষ হাসতেছে, হাসিটা কেমন টেনে টেনে হাসে।
আচ্ছা।
হ্যাঁ। এবং ও কনফিউজ হয়ে গেল যে কি ব্যাপার। এবং গ্রাম খুব কুসংস্কারশূন্য জায়গা ছিল তখন, এখনো হয়তো আছে অনেক জায়গা যেগুলো আন্ডার ডেভেলপ প্লেস। তো অনেক কিছুই মানুষ শুনে এখনো চিন্তা করছে কে হাসতেছে, এরকম হাসার কোনো কথা না, তার বাবা মা যেটা আছে তার বাড়িতে, মানে যে বাসাটা তার বেশ দূরে, ওখান থেকে হাসির আওয়াজও আসার কথা না। এবং কাকা তো বাথরুম, অসুস্থ মানুষ, সে হাসবে কেন, আর সে আসবে আরেকটা অপোজিট ডিরেকশন। তো খুব কনফিউজ হয়ে এবং ভয় পেয়েছে সে, এবং সে থরথর করে কাঁপছে, তার গায়ের মধ্যে শাল পরা, সে আস্তে আস্তে করে হাসির উৎসের দিকে যাচ্ছে, দেখে যে হাসির শব্দটা বাড়তেছে। তো যখন সে ওই বাঘটা পার হয়ে ওখানে সামনে বেরোলো উঠানের মতো জায়গাটায়, দেখে যে ওই রান্নাঘরের যে দোরগোড়া সেখানে তার কাকা বসে আছে এবং তার চুল এলোমেলো, গায়ের মধ্যে চাদর নেই এবং সে তিনি হাসতেছে। হেসে বলে, উত্তম রে তুই চলে যা, সবাইরে খবর দে, আর আমিও চলে যাচ্ছি, তুই সবাইকে খবর দে, আমিও চলে যাচ্ছি।
মানে যেখানে রেখে আসলো সেখানে না,
রেখে আসছে বাথরুমে
এবং সে বাইরে বসে আছে,
বাইরে বসে আছে। ওর মানে শীতের দিনও সে দরদর করে ঘামা শুরু করছে, এই কাকাকে তার ভয়ঙ্কর লাগতেছে, মানে আমি চলে যাচ্ছি, তুই সবাইকে খবর দে। তো ও আবার তখন সাহস করে বলছে, তুমি কোথায় চলে যাচ্ছ? তখন তাকে বলছে চুপ, মানে খুব কড়া কড়া চুপ বলে চাচা হেঁটে উল্টা দিকে হাঁটা দিছে। সে দেখছে চাচা হেঁটে চলে যাচ্ছে তাদের বাড়ির সীমানা পার হয়ে। একসময় সে দিল যে তার চাচা বেশ দ্রুত লম্বা লম্বা পা ফেলে দৌড় দিয়ে মারতে চলে গেল। ও ওখানে স্থবির হয়ে বসে আছে, বসে থেকে একসময় সে ভয়ে তার বাবাকে ডাকা শুরু করে, চিৎকার করে ওর বাবাকে নিয়ে আসে। ডাকার সময় বাবা বেরিয়ে আসে বাসার ভেতর থেকেই বেরিয়ে আসে এবং এসে জিজ্ঞেস করে কি হয়েছে। সে বলে কাকা চলে গেছে। কোন দিকে? বলে এদিকে। তো বাবা বলে এদিকে কোথায় যাবে, দূরে ক্ষেত, ক্ষেতের পর নদী, ওইদিকে। তারা তোর কাকা কই গেছিল? বলে বাথরুমে গেছে, বাথরুমে। বাথরুমে যেয়ে দেখে লোকটা মরে পড়ে আছে বাথরুমে।
আচ্ছা, ওকে।
সো এটার ব্যাখ্যা আমি হয়তো এইভাবে দিতে পারি যে ওই ভদ্রলোকের সাথে সবসময় আমাদের সবার সাথে একটা কারিন থাকে, জিন থাকে, হয়তো সেই জিনটা তাকে ছেড়ে ওই সময় চলে গেছে এবং যাওয়ার সময় উত্তমকে একটা দেখা দিয়ে গেছে,
যা একটু আগে আমরা একটা ঘটনায় পড়ছি, ছোট একটা বাচ্চা যে হ্যারিকেন ইয়ে করে দিয়েছে এবং তারপরে দেখছি একটা আগুনের গোলা বের হয়ে গেল, এই যে এইরকম ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর কামিং অ্যান্ড আমাদের সঙ্গে, থ্যাংকস ফর শেয়ারিং ইউর স্টোরিজ উইথ আস। এবং আজকে যে স্টোরিগুলো ছিল সেই স্টোরিগুলো অনেক 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 অন্যরকম ছিল, ডিফারেন্ট ছিল, এবং আপনার থটস যেগুলো, আপনার যে সমস্ত নলেজ সেগুলো আমার সাথে শেয়ার করলেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর বিং হিয়ার। আমাদেরকে আনিশা রহমান লিখেছেন, আই এম আনিশা ফ্রম ঢাকা, এবং তিনি বলছেন যে মি অ্যান্ড মাই ফ্রেন্ডস আর রেডি। আচ্ছা আচ্ছা, তিনি ভূত এফএম শুনছেন এবং ভূত এফএম সাথে আছেন। অল দ্য বেস্ট গাইজ, থ্যাংক ইউ সো মাচ। আমার সঙ্গে শান্তদীপ চক্রবর্তী বলছেন, আই এম ফ্রম কলকাতা লিসনিং। আচ্ছা, তিনি অ্যাপ দিয়ে শুনছেন এবং তিনি বলছেন, মাই উইকেন্ড স্টার্টস উইথ ইউর ঘোস্টলি স্টোরিজ, এবং থ্যাংকস ফর দ্য শো অ্যান্ড কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ। এবং শান্তদীপ, আশা করছি যে আপনিও অনেক এনজয় করছেন আমাদের সঙ্গে এবং পুরোটা সময় আমাদের সঙ্গে আছেন এবং ছিলেন। ভয় পাচ্ছি অনেক, ধন্যবাদ ভূত ফ্যাম লিখেছেন শাহিন রিটার্নস। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাজিউল তামিম, অনেক অনেক ভালো লাগা। এবং আমাদের আদনান হাবিব সিফাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে জাফর আছেন, আমাদের সঙ্গে আছেন আলামিন হোসেন আকাশ, অমি হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও জায়েদ ইসলাম জিয়াস আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মারুফ হাসান এছাড়াও রানা নীলফামারী থেকে আছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। মারুফ হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তৌফিক আহমেদ অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুবাররত আজিম আনাবিল এবং তিনিও শুনছেন আমাদের সঙ্গে আছেন, তপুর রহমান এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, অব্রনীল আরিফ এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। থ্যাংকস আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করছি পুরোটা সময় আপনারা এনজয় করেছেন। আজকের মতো এখানে আমাদের শেষ করতে হবে। যাওয়ার আগে জানিয়ে দিই যে আমাদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন আপনি। যদি আমাদের সাথে কমিউনিকেট করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এবং আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.rasal। আমাদের এই দুটো পেজেই দুটো পোস্ট রয়েছে এবং এই দুটো পোস্টে এসে আপনি কমেন্ট করতে পারেন, এই দুটো পোস্ট আপনি শেয়ার দিতে পারেন, সারা সপ্তাহ জুড়ে আপনি লিখতে পারেন আমাদেরকে, আমাদেরকে ইনবক্স করে জানাতে পারেন আপনার যে সমস্ত ইচ্ছা। এবং আমাদের ঘটনা পাঠাতে হলে আমি অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস বলেই দিয়েছি। আমি জানি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলো একটা জীবনে হয়তো কালেক্ট করা সম্ভব না, এত ঘটনা মানুষের সাথে ঘটেছে। প্রতিদিন যারা ইমেইল পাঠাচ্ছেন এবং আপনার ইমেইল পড়া হচ্ছে না বলে হতাশ হচ্ছেন, প্লিজ হতাশ হবেন না, কারণ আপনি দেখছেন যে অনেকের, মানে আমরা এখন পর্যন্ত কত মানুষের ইমেইল পড়েছি, তাই না? তো আপনার ঘটনাও পড়া হবে ইনশাল্লাহ। এবং আপনি যদি একটা ঘটনা যদি পড়া না হয় তাহলে ভেবে নেবেন না যে আপনার, আমরা প্রত্যেকটা মেইল কিন্তু পড়ছি। সো আপনি ঘটনা পাঠান এবং আপনার আরো একটি ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে, আর আরো ভালো কোনো ঘটনা পাঠান আমাদেরকে। আপনার এলাকার কোনো মানুষের কাছে যদি কোনো ধরনের কোনো ঘটনা থাকে, অডিও ক্লিপ আকারে সেটা পাঠিয়ে দিতে পারেন, তার কাছে সেই ঘটনাটি তাকে বলতে অনুরোধ করতে পারেন এবং ফোনে সেটা রেকর্ড করে আমাদেরকে ইমেইল করে দিতে পারেন। আপনার এলাকায় যদি কোনো ঘটনা ঘটে থাকে জানাতে পারেন, ভূত এফএম টিম চলে যাবে সেখানে এবং সেখানে গিয়ে আপনাদের সেই ঘটনা মানুষ তুলে নিয়ে আসবে এবং সেখান থেকে উপস্থাপন করবে, যে আমরা আগেও করেছি। সো আমাদের সাথেই থাকুন, ভূত এফএমের সাথে থাকুন, রেডিও ফুর্তির সাথে থাকুন, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।
Exclusively on FusionBD.com.